This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরু হয়ে গেল বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো। আজকে কে রয়েছে আমার সঙ্গে শুরুতেই আমরা জানবো আরজে রাজুর কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি ফয়সাল, 19 বছর বয়সী এক দুরন্ত যুবক ফয়সাল। তিন ভাই ও এক বোনের মধ্যে ফয়সাল মেঝো। ফয়সাল বরাবরই পরোপকারী, আদর্শ হিসেবে মানেন বাবাকে। বারবিকিউ তার প্রিয় খাবার। এছাড়াও খেলার মধ্যে রয়েছে ক্রিকেট এবং ফুটবল। ইচ্ছা ছিল পড়াশোনা শেষ করে পুলিশ হবার, দেশকে সেবা করার, মানুষের মতো মানুষ হবার। কিন্তু ফয়সাল আজ সত্য বলার মঞ্চে, কেন তা জানতে চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। অনেক অনেক ধন্যবাদ রাজু। আমরা জানলাম ফয়সাল রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে। আমি প্রথমে ফয়সাল আপনার কাছে জানতে চাই যে আপনার বিবেক বোধটি আসলে কে জাগিয়েছে, যে কারণে আজকে আপনি এত লাখ লাখ মানুষের সামনে নিজের অপরাধের কথা স্বীকার করতে যাচ্ছেন।
আসলে আমি যখন গ্রাম থেকে নানুর বাড়িতে আসতাম নারায়ণগঞ্জে, তখন আমার মামা খালেদ মামাকে দেখতাম, হেডফোন দিয়ে কি জানি শুনতো। তো মামাকে বলছি, মামা এগুলো কি শুনো? তো মামা বলছে শুনবি, দেখ। তো আমাকে একটা হেডফোন দেয়। তো আমি মামার থেকে শুনি, জিবিএসবি শুনতাম। তো শোনার পর এখান থেকে আমার বিবেকের
মানে যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটা
থেকেই আমার আসছে আর কি।
অনেক অনেক ধন্যবাদ ফয়সাল। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, যেখানে ভোট দিয়ে আপনি জানাতে পারেন এই অনুষ্ঠানটির এই পার্টিতে, পার্টিকুলার কোন পার্টিতে আপনার বিশ্বাসযোগ্যতার লেভেলটা কি, কিংবা আমরা অনুষ্ঠানটি কন্টিনিউ করব কি করব না, পুরোটাই আপনার হাতে। আমাদের সঙ্গে থাকছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে ফোনে। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম করছি জেবিএসবি তে। পুরো অনুষ্ঠান শুনে নিশ্চয়ই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুরু করতে চাই রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। হ্যাঁ ফয়সাল, আপনি শুরু করুন। আমরা একেবারে প্রথমেই ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই, তারপর ধীরে ধীরে অপরাধ, এবং তারপর আপনার যে প্রায়শ্চিত্ত, শুরু করুন আপনি।
ছোটবেলা আমি যখন ক্লাস ফাইভে পড়ি, আমার তখন 10 বছর, তখন আমি একটু পড়ালেখা আগাই। তখন আমাদের আম্মু আমাকে, মানে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল ছিল, এটাকে ভর্তি করায়। তো ভালোই পড়ালেখা করতাম আমি, অঙ্কতে একটু ভালো ছিলাম। তো স্যারে প্রায় সময় বাইরে চলে গেলে আমাকে বলতো, ফয়সাল অঙ্কটা বোর্ডে গিয়ে করে দি। তো আমি করতাম, স্যারটা আমাদের এলাকারই ছিল। তো ফাইভে যখন পরীক্ষা শেষ হয়েছিল, তখন আমাদের এমন প্রথম স্থান দ্বিতীয় স্থান ছিল। তো আমরা
কোন জেলার গল্প বলছেন আপনি, কোন জেলা এটা?
কুমিল্লাতে।
কুমিল্লাতে, আচ্ছা।
তো তখন এখানে প্রথম স্থান দ্বিতীয় স্থান ছিল। তো আমাদের এই স্কুলে প্রথম স্থান দুজন লাভ করছে আর আমরা সাতজন দ্বিতীয় স্থান লাভ করছি, সবাই তৃতীয়।
সাতজন দ্বিতীয় স্থান,
জি, তার মধ্যে আমি একজন ছিলাম। এখান থেকে চলে আসি। ও, আরেকটা কথা ভাই, মানে আমি আর আমার বড় ভাই একসাথে পড়ালেখা করতাম।
বড় ভাই কত বছরের বড় ছিল?
আমার বড় ভাই 3 বছরের বড় ছিল।
একসাথে কেন পড়তেন?
একই সাথে পড়তাম। যখন আমি 3-তে পরীক্ষা দিয়ে ফুর উঠবো তখন ভাই ফিল করে, তখন আমার সাথে হয়েছে। তো আমরা একসাথে পড়ালেখা করি। তখন আবার দাদা যখন মারা গেছে তখন নাকি আমার আব্বুকে বলে গেছিল যে আমার একটা নাতিকে তোরা হুজুর বানাবি। আমাদের বাড়িটা আবার মোল্লা বাড়ি, আমার দাদা আবার মোল্লা ছিল। তো বলছে এই পদবিটা তোরা রাখবি যেভাবেই হোক। তো আমাদেরকে আমার ছোট ভাই, এর মধ্যে আমার ছোট ভাই আবার নারায়ণগঞ্জে নানুর কাছে থেকে পড়তো, নিজে একটা মাদ্রাসায়। তখন আমি আর ভাইয়া ঢাকায় এসে পড়ি আম্মুর সাথে। তখন আমাদের আম্মু নানুর বাসায় থেকে আমাদের একটা মাদ্রাসায় ভর্তি করে দেয়। মাদ্রাসাটা আলিয়া মাদ্রাসায়, নুরুলি মাদ্রাসায় ভর্তি করে দেয়। এখন 5-এ যে পরীক্ষা দিয়ে আসছি তখন আমাদেরকে আবার গ্রামের পদ্ধতিতে পড়তাম, ঢাকায় এটা চলে না যে আরবিতে। তো তার কারণে আমাদেরকে আবার 1-এ ভর্তি করে দেয়। এখন আমি, আমার ছোট ভাই আর বড় ভাই তিনজনই এক ক্লাসে পড়তেছি,
মানে ক্লাস 5 থেকে ক্লাস 1-এ ভর্তি হয়েছে।
হ্যাঁ, মানে মাদ্রাসাতে 1-এ ভর্তি হয়েছি। তখন তো আমরা তো সবই পারি, আমিও পারি আমার ভাইও পারি, সব যোগ বিয়োগ দিতেছে সব পড়তেছি, কিন্তু আরবিতে একটু আমি ড্রেম ছিলাম, আমার ভাই ভালো পারতো। তো এক সপ্তাহ পরে আমাদের পরীক্ষা হয়, পরীক্ষায় ভালো রেজাল্টই করছি, পরীক্ষার রেজাল্ট শেষ করে 2-তে উঠলাম। ওইটাভাবে পড়ালেখা হইতেছে করতেছি।
আপনার বাবা কি করতেন?
আমার আব্বু তখন সৌদিতে থাকে, বিদেশে।
বাবা তখন দেশের বাইরে থাকে,
দেশের বাইরে থাকে। তো এর মধ্যে আবার আম্মুর সাথে আমার নানুর কিছু ঝগড়া হয়, ওই যে এক বাসায় থাকতো, তো তো কিছু একটা নিয়ে ঝগড়া হয়। আমার নানু আবার অনেক রাগী ছিল আমার আম্মু দুজনই, তর্ক বিতর্ক হয়ে আম্মু বলে এক পর্যায়ে যে আমি তোর বাসায় থাকুম, তুই আম্মু নানুকে বলতেছে। তখন আমরা বাসা চেঞ্জ করে আরেকটা বাসায় ভাড়া থাকি। তখন আম্মু ভাইয়া গিয়ে আম্মুরে বলতেছে যে চল আম্মু আমরা এভাবে ঢাকা যাম, ফয়সাল তো ভালো লাগতেছে না, ঢাকার থেকে দেশের বাড়িতে যাও। তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে, সপ্তাহে এখানে চলে আসছি, তুই যাবি কার এখানে থাকবি? তো ভাইয়া বলতেছে যামু আমরা ই করুম ফুফির বাড়িতে থাকুম। আমাদের বাড়ি থেকে আবার ফুফির বাড়িটা বেশি দূরে ছিল না। তো ভাইয়া আর আমি যাই, আমার ছোট ভাইও যায়। তো দেশে আসার পর ফুফির বাড়িতে আসছি, ফুফির বাড়ি থেকে আমাদের নিজের বাড়িতে আসছি। তো দেশে যেয়ে গেলাম, তো এখান থেকে তো পোলাবাইন ছিল, আগে পড়ালেখা করতাম, এখন পোলাবাইন ছিল, তাদের সাথে চলাফেরা করছি, তেমন মন বুঝতেছে না ঢাকাতে। তারপরও পড়ালেখা করি, 2-তে উঠলাম, 2 থেকে 3-তে উঠছি, এখন নুরালি মানে শেষ। এখন আমাদেরকে বলতেছে যে কোথায় ভর্তি হবো, হাফেজে ভর্তি হবো নাকি
হাফেজে ভর্তি হবেন নাকি
আলিমের লাইনে ভর্তি। তো এর মধ্যে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, এটা তো বিষয়ের উপরই করবো, আচ্ছা আমরা দেখি। তার মধ্যে আমাদের মাদ্রাসা আবার ওয়াজ হয়, 2 দিন ব্যাপী ওয়াজ হয়, ওয়াজের মধ্যে কালেকশন করার জন্য ঈদে তো সবার জন্য দাওয়াত দিতে দেয়, পেপার গুলো দেয় না যে কোন কোন মামলা আসবো। তো আমি খালি এখানে পড়িয়া পড়িয়া খালি সবাইকে এভাবে দাওয়াত দিয়ে আসছি আর ই করিনি, এগুলা দিইনি। তো আমাদের মাদ্রাসায় খায়রুল ভাই ছিল, খায়রুল ভাই খানা টানা দিলে সবই করতো, সে সাথে ক্লোজ ছিল একটু। তো আমি আমার বড় ভাই আর খায়রুল ভাই মানে প্ল্যানিং করছি একটা, তারাই করছিল, আমি বলছি আমাদের সাথে থাকতে আমার নিতে, প্ল্যানিং করছিল যে নারায়ণগঞ্জে 2 নম্বর একটা জায়গা আছে, 2 নম্বর নামে একটা জায়গা, ওখানে গিয়া কালেকশন করবো, টাকা কালেকশন করবো। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো সেখানে গিয়ে মাদ্রাসার নাম দিয়া টাকা কালেকশন করলাম, প্রায় 1800-2000 টাকার মতো কালেকশন। তো হওয়ার পর এখন খারুল ভাই বলতেছি কি করবে, কাবে ডাক 2000 টাকা কি দিব মাদ্রাসা, আর আমরা এটা ভাগ করি।
আচ্ছা,
পরবর্তীতে আমরা এই টাকা গুলা ভাগ করে নিই দুজন। নিয়ে তারপর মাদ্রাসা হিসাব করে এইভাবেই চলে, খেলাধুলা করতেছি। তো যখন নুরালি শেষ করলাম তখন আর বলতেছি না আলেমও ভর্তি হবো না হাফেজও ভর্তি হবো না, আমি বাসায় বাড়িতে এসে পড়বো। ওই যে বন্ধুদের সাথে চলাফেরা করছি,
জি,
আইসা পড়ছি। তখন তো রোজাতে শেষ পরীক্ষা, এখন আসছি, আসার পর ডিসেম্বরে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হইব। এখন আমাকে 5-এ পড়তে দেয়। আমি বলি আগেও 5-এ পড়ছি, এখন ওই যে 3 বছর পর যে আসলাম তখন তো আমাকে 5-এরই থেকে আবার তো সার্টিফিকেটটা নিয়ে নেই, এখন 5-এ সার্টিফিকেট ছাড়া তো ভর্তি হতে দিব না। তো আমার বলছে, আমি বলছি একটা বুদ্ধি দিছে, তুই এখন 5-এ ভর্তি হয়ে যা, 3-4 মাস পরে তো পরীক্ষা, পরীক্ষাটা দিয়া তুই তো 5-এ আগে প্রসেস পরীক্ষাটা দিয়া ই কর। আমাদের মাদ্রাসা, আমাদের এখানে আবার একটা মাদ্রাসা আছে জহির গান্ধী এস কে ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ওই মাদ্রাসা ভর্তি কর।
আমি একটু আপনাকে থামাচ্ছি, একটা যেটা বুঝলাম যে ক্লাস 5-এ পড়ার পরে আপনাকে মাদ্রাসায় নিয়ে গিয়ে ক্লাস 1-এ ভর্তি করা হলো,
জি,
ওখানে আবার 3 ক্লাস পড়ার পরে এখানে আবার 5-এ ভর্তি করানো
হয়েছে। 5-এ ভর্তি করেছে, ওই যে প্রাইমারি স্কুলে যে সার্টিফিকেটটা ছিল আমার ফাইভের, তো আমি তো তিন বছর ঢাকা থাকার পর দেশে গেছি, ওই সার্টিফিকেটটা নেওয়া হয় না, ওইটা হারিয়ে ফেলছে।
না সেটা ঠিক আছে, কিন্তু আপনি কেন লাইন চেঞ্জ করছেন, মাদ্রাসা থেকে আবার কেন জেনারেল লাইনে আসছেন?
না ওই ওইটা মাদ্রাসা, দাখিল মাদ্রাসা আর কি, কিন্তু আমি চলে আসছি এখানে যে ভালো লাগতেছে না।
ও ক্লাস ফাইভে গিয়ে ওখানেও আরেকটা মাদ্রাসায় আপনি ভর্তি হওয়ার চেষ্টা করছেন?
জি জি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে।
তো আমি যুগীরগঞ্জে, আমাদের এলাকায় যুগীরগঞ্জে, এদিকের মধ্যে আবার আমাদের গ্রামের মানুষরা তেমন ভালো ছিল না আমাদের বাড়ির, তো আব্বুর কাছে ফোন দিছে যে তোর বউ তো ঢাকায় থাকে, কি না কি করতেছে, তুই বিদেশের বাড়িতে, তোর বউ কি না করতেছে, দেশে থেকে তো অনেক মানুষ পড়ালেখা করে মানুষ হইতেছে, তোর বউ কি লেগে ঢাকায় নিব। যেমন আম্মুর, আম্মুর নামে একটা বদনামি করলো আব্বুর কাছে, সেটা খারাপ লাগছিল। বাড়ির লোক,
বাড়ির লোকজন, বিভিন্ন লোকজন।
তো আমার বড় আব্বু কিছু বলে নাই, বড় আব্বু আবার আমাদেরকে অনেক ভালোবাসত। তো আম্মুকে বলার পর আম্মু এবার বলছে এইভাবে এইভাবে, তা আমি কই আম্মু চলেন আমরা দেশে গিয়ে পড়ালেখা করুন, দেশে চলে আসি। তো ভাইয়া কি করছে আবার, এই যে সার্টিফিকেট, ভাইয়া সার্টিফিকেট যেটা, এটা অনেক কষ্টে ভাইয়া পায়, কিন্তু আমারটা পায় নাই। তো ভাইয়া বলছি, আমি ভাইয়া দেখ যখন ভর্তি হচ্ছে আমাকে ই কর, আমাকে সিক্সে ভর্তি করে দেন আর আপনি সেভেন ভর্তি করে দেন। ভাইয়া কয় না, তোর তো আমার তিন বছরের ডিফারেন্ট আছে, তো তুই ই কর, নিচে ভর্তি হওয়া থাকে, কোন পরীক্ষা দেওয়ার দরকার না। ভাইয়া আইসা চালাকি করেই সিক্সে ভর্তি হয়ে গেছে, সিক্সে ভর্তি হয়ে আমার ভাইয়া সেভেনে চলে গেছে, এখন আমি আবার ফাইভে। তো যখন জানুয়ারি মাসের ফার্স্টে যখন আমি মাদ্রাসায় ঢুকি, তখনই আমার মানে ক্লাসে ঢোকার পরই আমার সামনাসামনি একটা মেয়ে আইসে, মানে আমার মুখামুখি, আমি এক পাক পিছিয়ে চলে আছি। পরে দিয়ে মেয়েটা অনেক অহংকারী, মানে এমন কি এটা স্যারের মেয়ে, স্যার আমাদের একসাথে, স্যার একটা আমাকে পড়ায়, মেয়েটার নাম ছিল সুমি, পরবর্তীতে আমি জানতে পারি। তো ক্লাসের মধ্যে আমি এমন ই করতেছি, তখন হুজুর একটা আসতেছে দাড়ি টাড়ি দিয়ে এমন করে, তো আমি ক্লাসে বলতেছি যে ওই হুজুর আসতেছে দেখ কেমন দেখা যায় মনে হয় কি আজরাইল, এই কথা বলছি ভয়ে। তো আমার ক্লাসের, ওর নাম ছিল জাফর, তো জাফর বলতেছে আমি হুজুরকে কয়ে দিন, পরে আমি না থাক কিছু না, পরে যদি দিতে মারে। তো আমি তো আগেও ফাইভে পড়ছি, আবার নুরুল মাদ্রাসা করেছে, এখন আবার ফাইভে পড়ি, আমার তো সবকিছুই পারি, সমস্যা হয়েছে আরবিতে।
ওকে,
তো আমি এবার আরবিতে পড়তেছি, সবকিছু জানি। তখন আমাদের মাদ্রাসায় একটা স্যার আসে, স্যারে তখন সিগারেট বিড়ি খাইতো, তো এখন ক্লাস আটটা হইতো, হুজুর ছিল দশজন, তো সময় পাইতো না। তো আমার বলতো যে ফয়সাল তুমি অঙ্ক করাও, কারণ ক্লাস করতেছে, আমি তো বুঝতে পারতেছি যে স্যার ই করবো, তো কয়ে তুমি অঙ্ক করাও, আমি একটু বাইরে থেকে আসি। তো আমি অঙ্ক করাইতো, আমার মেয়েরা সবাই আমাকে চেতাইতো যে মানে অঙ্ক টিচার, অঙ্ক টিচার করে এমন করে ই করতো। তো আমি এবার এটা একটু মাইন্ডে লাগে, আমি কয়ে স্যারের বলি, স্যার আমি এমনটা করুন না, আমার এই যে ফাতেমা রা আমাকে এমন করে বলে, স্যার কয় বলে যে এটা তো তোর জন্য ভালো একটা প্লাস পয়েন্ট। তো এভাবেই পড়ালেখা চলে, সিক্সে উঠি, ফাইভ এর থেকে ভালো রেজাল্ট করে। তারপর এটা যখন উঠি, তখন তর্ক বিতর্ক হয়, মেয়েরা কি করে, এই যে ক্লাসের মধ্যে একটা ক্লাসের টিচার না থাকলে ক্লাসের মধ্যে কেমন উকু, মানে চুল ছেড়া উকুনি করতেছে। তো আমার এক ফ্রেন্ড ছিল, নাম আরিফ, আরিফের মাথা ধরে আমি এরকম উকুনি করে মানে ওদেরকে একটু রাগাইতেছি। তো ও একটু অহংকারী ছিল, কারণ ওর বাবা ছিল শিক্ষক। তো ওই গিয়া গিয়া এমন করতেছে,
মেয়েটার নাম কি ছিল,
মেয়েটার নাম সুমি ছিল,
ফাতেমা
আক্তার সুমি।
ওকে,
তো আবার ওর আব্বুরে গিয়ে বিছেড়ে দিতেছে। তো আমি বলতেছি মাদ্রাসার মধ্যে সব আব্বু টাব্বু কি, কোন আব্বু টাব্বু নেই মাদ্রাসার মধ্যে, সব শিক্ষক শিক্ষক স্যার বলতে, না হলে কথা বলার দরকার নেই। আমি এবার ক্লাসের মধ্যে যেটা বলতাম এটাই হইতো আর কি। এগুলা নিয়ে একটু চলে পরে তর্ক বিতর্ক হয়, ওর কারণ আমি কয়েকবার ওর আব্বুর কাছে বিচার দিলে ওর আব্বু কয়েকবার আমার মারে। তোমার উপর আমার তো একটা জিদ আছে, তোর কিরকম, তুই আমার মার খাওয়ালি। তো পড়ালেখা ভালোভাবেই চলতেছে, তো আমি আরবিতে একটু পারতামই না, শব্দের অর্থ দিত অনেকগুলো, না পারলে ওরা ওরা মারলে ওরা হাসত। তো পরে আমি বলি যে পড়া শিখুমি, তারপরে আমার মাথায় কেন জানি ঢোকে না। এভাবে চলতেছে, যখন সেভেন আমি তখন ওর সাথে একটু ঝগড়া হয়তো। পরে বলতেছে তুই এত অহংকার করস কি লেখা, তোর বাপে তো গার্মেন্টসে চাকরি করছে। তখন কুদ্দু সাহেবের ফ্যাক্টরিতে আমার আব্বু কুদ্দু সাহেবের সাথে থাকতো, সুপারভাইজার ছিল।
এটা কাকে বলছেন আপনি?
আমাকে বলছি, ওরা জানে যে মানে আমার সম্পর্ক সবকিছু, এই যে ফাতেমা,
ফাতেমা মানে হচ্ছে স্কুলের টিচারের মেয়ে।
ওরা বলতেছে যে তোর এত অহংকার কি লাগা, তোর বাপে তো খারাপ লাগে। তারপর ক্লাসে আমি অনেক কান্না করি, পড়ার পর নাজমুল আমাকে বলে কয় মেয়েদের কথা শুনে কি আর কান্না করা লাগে না, কিভাবে কিছু করতে পারবি সেটা চিন্তা কর। তো আমি ব্যাপারটা এমন ভাবে নিইনি, ভাই আমার আব্বুকে কেউ বললে আমার মাথা ঠিক থাকে না, অনেক ভালোবাসা আব্বুকে, তো অর্থ কিছু একটা করতে হবে। তো পরে দিয়ে আমি ওর সাথে বন্ধুত্বের একটা হাত বাড়াই, তো এখনো যাই বলে আমি এটা মাইনে নিই। হ্যাঁ, তো ফাতেমা যাই বলতেছে আমি তাই মেনে নিতেছি। পরবর্তীতে ও জানতে মানে বুঝতে পারছে যে আমি খুব ভালো, কিন্তু সেটা আমার একটা সব ছলনা ছিল।
মানে আপনি এটা কেন মানছেন যে যে করেই হোক ওকে একটা বিপদে ফেলবেন?
হ্যাঁ, বিপদে ফেলবো, আমার আব্বুকে এমন কথা কেন বলছি?
ওকে,
তারপর আমি এমনই করতেছি, সবাই চলাফেরা ঠিক মতো করতেছি, তখন যখন আমি সেভেনে থেকে পরীক্ষা দিয়া একটু উঠুন তখনই ওরে আমি করি অফার করি। অফার করার মানে একটা ই ছিল, নাজমুল আমার বলতেছে, কয় দেখ তুইও তো দেখতে খারাপ না, ও দেখতে খারাপ না, ও খুব সুন্দর ছিল। তো আবার নাজমুলদের বাড়িতে ই থাকতো মাহমুদা, ওর বোন। তো মাহমুদা নাজমুলের কাছে বলছে, ফাতেমা আমাদের বাড়িতে আসছে, আমাদের কোন ঘর কি আসবে বিষয় এক গ্রামই থাকি, কোন ঘর এটা একটু যাচাই করতে। তাই বলছি আমি ওটা বিশ্বাস হয়নি। তো তারপর আমি কি করছি, এর মধ্যে আমার আব্বু আবার বিদেশ থেকে আসছে, সে এখন আমার কাছে তো টাকা পয়সা নাই, কি করুম আমি? ভাইয়া তো তখন ইটু ইটা গেছে, যখন তো ভাইয়া একটা সেট বিক্রি করবে, সেই সেটটা আমি কিনা নেই। তো কেনার পর সেই সেটটা দিয়ে আমি মাহমুদার সাথে কথা বলি, মাহমুদা জি বাবুকে আমার একটা হেল্প কর, তুই ওর সাথে আমার একটা যেভাবে লাইন করে দে। পরে মাহমুদা যে আমার জন্যই করতো সেটা আমি জানতাম না, মানে একটু আমার আমার সাথে ফ্রেন্ডশিপ করার মতো।
এই মাহমুদাটা কে ছিল?
মাহমুদা হচ্ছে নাজমুলের জাতু বোন।
আমি
আবার ওই যে মাহমুদার সাথে কথা বলতেছি ফোনে, বলছি যেভাবে ওকে একটা ই করে দে। তখন পরবর্তীতে জানতে পারি যে ফাতেমা মাহমুদার কাছে একটা চিঠি পাঠাইছে, যে পরে ওই মাহমুদা আমাকে চিঠিটা দিছে। পরে পড়লাম আমি, ওর কাছে তো আমি ভালো এখন, ফাতেমার কাছে। তো পরে দিয়ে আমার বলতেছে, দেখ এই অবস্থা আমার ফ্যামিলিতে, যে ফ্যামিলি এই ফ্যামিলি তো কোনো ল্যাপটপ করা যাবে না। এর মধ্যেও বুঝতে পারছে ফাতেমা যে আমি ওকে ভালোবাসছি বা অফার করি। তো পরে দিয়ে এইসব কিছু করার যে পরিস্থিতি না সে আমাকে বলছে। পরে দিয়ে আমি শুনে আমি সিরাজিটা ফালাই দিই, দেখ মেয়েরা ফার্স্ট এইগুলো কই, তুই চালা যা। পরবর্তীতে আমি কি করছি, আমি একটা জীবনের ফার্স্ট লেটার লিখতেছি, লেটারের মধ্যে লাল গোলাপের শুভেচ্ছা না দিয়ে আমি লালা গোলাপের শুভেচ্ছা দিয়ে ফেলছি, মানে এত নার্ভাস ফিল করতেছি যে লিখতেছি।
দেখার
পর এটা দিয়ে আমার মামা আবার ইট কাট আমাকে একটা দিছিল, ওই মামার থেকে ইট কাটটা নিয়ে আমি এটার মধ্যে দিছি। দেওয়ানোর পর এখন আমি তো জীবনে কাউরে কিছু দিইনি, এখন মসজিদে আমি অজু করতেছি, তখন ওরা আসছে, আমি ওরও বলছি যে তুই একটু একা ওরে নিয়ে আসবি। তো ওরে নিয়ে আসছে, আর এমন টাইমে ওকে দিছি, ফার্স্ট টাইম তুমি এর একটু অহংকার করে যে নিবে না, পরে তো জোর করলে নেয়। তো আমি এটা বুঝি নাই, একবার দিছি নিয়ে নেই, পরে আমি চলে আসছি,
ফাতেমার
দিতে চাইছি, ও নেয় নাই। পরে আইসা পড়ছি, তো মাহমুদার তো মুখ কালো, ফাতেমারও একটু হাসি খুশি এমন করে চলতেছে। আমি ভাবতেছি, ভয় পেতেছি যেমনটা করছি স্যার কোনো কইয়া দেয়, স্যার যদি আমার পরবর্তীতে আবার মারে। তো মামুদার এটা কিনলাম, কি হলো, কয় তুই এত বোকা কি লেগা, ওরে তো মেয়েদেরকে একটু অহংকার করবি, দে তুই এটা আমার কাছে দে, আমি ওরে দিয়া দিন।
মামুদাকে
দিছি, মামুদা বলে যে আমি পরে দিয়া দিন। এখন ওই নেয় না, কেল কে লেগা ফয়সাল তো দিতে পারে না, তো তুই দিবি কি লেগা। ফাতেমা বলতেছেন, মামুদা বাড়িতে নিল, নেওয়া হচ্ছে নাজমুলের বড় বোন, নাজমুলের বড় বোন আর নাজমুল আর নাজমুলের জেঠাতো বোন, তিনজন একসাথে পড়তেছে। এখন খুইলে দেখতে যে লালা গোলাপি শুভেচ্ছা। তো এটা আমাকে ফোন দিয়ে বলে যে কি রে ফয়সাল, তুই এটা কি লিখলি, লালা গোলাপি শুভেচ্ছা কি? আরে আমি তো লাল গোলাপি শুভেচ্ছা লিখছি, লালা পেলি কই? আমি আচ্ছা আমি এটা আবার ঠিক করে লিখতেছি। আমি আচ্ছা ঠিক আছে। তো আমি লাইনে থাকি লেখে, কিন্তু তখন অনেক টাকা কাটতো, মিনিটে এক টাকা পঁচিশ পয়সা। তো এখন টাকা পয়সার একটা সমস্যা, ওদেরকে তো আর বলতে পারি না যে আমার মোবাইলে টাকা নাই, কল দিতে পারবো না, নিজের মাইন্ডে যায়। তখন আব্বু যে ডলার নিয়ে আসে, তখন আমি আলমারি খুললাম, আব্বুর থেকে ডলার চুরি করে নিই।
ওকে,
চুরি করে সেটা ভাঙাই, প্রায় পঞ্চাশ টাকা নিয়ে সৌদি আরবের টাকা, তো আমার 950 টাকা দেয়। সেভেনে থাকতে 950 টাকা আমার কাছে থাকা মানে আমি একটা অনেক বড় লোক। তো আমাদের বাড়িতে আসার টাইমে একটা মানে ভাঙ্গা বাড়ি ছিল, তো আমি ওটার মধ্যে ঢুকছি, ডুইকা সেখানে হাড়ি পাতিল ছিল, হাড়ি পাতিলের ভিতরে লুকা সেখান থেকে 100 টাকা 100 টাকা করে বাড়ি।
এই টাকাগুলো কেন চুরি করছেন?
ওই যে মোবাইল বিল চালাইতে হবো, এখন পরবর্তীতে শীতকাল ছিল, তো এখন
মোবাইল দিয়ে আপনি কি করতেন, কার সঙ্গে কথা বলতেন?
খালি মাহমুদার সাথে কথা বলতাম, আর মাহমুদাকে খালি বলতাম যে ফাতেমার সাথে আমার একটা
কন্ট্যাক্ট করাই দে।
প্রতিদিন মোবাইলে নেই, 100 টাকা নিয়ে বাইর করি। এবার ও বলতেছে যে এমন করছে, তো নাজমুলের বোন বড় বোন বলতেছে আবার যে আমি এত কষ্ট করে লিখছি, তার বিনিময়ে আমি কি পাম? তো আমি বলছি আপনি যা চান তাই দিবেন, সমস্যা নাই। তখন আমি 100 টাকা নিয়ে যে বুট, মানে গ্রামের বাড়িতে রাজাই হয় আর কি, সবকিছু কিনা নিয়ে পরবর্তীতে দিয়ে দেওয়ার পর নিয়া বলতেছে যে এত কিছুর কি দরকার ছিল। তারপর আমি বলছি এমনিতেই যদি সম্পর্কটা হয় তাহলে আরো বহুত কিছু পাইবেন। পরে ফাতেমাকে নিয়ে দেয় মাহমুদা পরের দিন সকালবেলা, নিয়ে দিলে পরবর্তীতে এটা নেয় না দেয় আমি এখনো শিওর না, কিন্তু আমাকে বলছে যে নিয়ে দেওয়া রাজি না এমন কিছু। এর মধ্যে যে মাহমুদা যে আমার জন্য এমন করতেছে সেটা আমি বুঝতে পারিনি। পরে সবাই আমাকে এমন করতেছে, ক্লাস আসতেছি, আসার পর এর মধ্যে এটি উঠি কয়েক 9 মাস হয়ে যায় প্রায় আমাদের মধ্যে, মানে কথা বলার পর মানে অফার দেওয়ার পর 9 মাস হয়ে যায়, 9 মাসের মধ্যে আমি আরো ভালো থাকতেছি, পড়ালেখা করতেছি, ফ্রেন্ডদের সাথে সবার সাথে চলতেছি। এবার আমার একটা কাকা নাম হচ্ছে শাকিল, শাকিলকে আমি যখন ওকে অফার করবো তখন আমি বলছিলাম শাকিল দেখ সবাই তো বলে যে তুই ওর পছন্দ করস, আসলে কি পছন্দ করস কিনা। শাকিল বলে যে না আমি করি না। পরে আমি বলি যে আমি অফার করুম, তোর ইচ্ছা কর, বলছি আচ্ছা ঠিক আছে। তারপর এর মধ্যে আমাদের ক্লাসের ওর নাম মুর্শিদা, মুর্শিদার বিয়ে হয়ে যায় মানে ঠিক হয়ে যায় অলরেডি চলবে এমন আর কি। তো আমাদেরকে সবাইকে দাওয়াত দেয়, আমি জানুয়ারি মাসের 3 তারিখ ডেটটা মনে আছে, কাটটো আছে আমার এখানে, জানুয়ারি মাসের 3 তারিখে আমি সবাইকে দাওয়াত করি। তখন সবাই 200 টাকা 200 টাকা করে দেয় মানে গিফট নেওয়ার জন্য। যাওয়ার পর এখন সবাই লিড করতেছে মেয়েরা, তো আমি ফাতেমাকে যাই ওর কাছে, ওদের বাড়িতে যাই না মানে আমাদের দিক দিয়ে সাইকেল চেপে যাই, দিয়ে দিও আসতেছে। ওর অনেক সুন্দর লাগতেছে শাস্ত্রে, আবার মাদ্রাসা আসলে তো ইস্কাপ পুরে আসে, সেমনভাবে দেখা যায় না আজকে আবার 3 পিস পড়ছে, সবারই ভালো লাগতেছে। তো এখানে আসছে, আসলে সবার সাথে একসাথে যাই, সেখানে যাই আমরা ছেলেরা এক বেঞ্চে বসি আর ওরা এক জায়গায় বসি। তো পরবর্তীতে আমি আবার আমার বোনটা কি ক্লাসের মধ্যে, ওর নাম মায়া, এর মধ্যে আবার শাকিল আবার মায়াকে বলতেছে যে ফাতেমাকেও ভালোবাসে, শাকিল ভালোবাসে। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে, ও যে তো আমারে ভালো না বাসলে কি হয়েছে, শাকিলকে বাসে তো, তুই এটা চেষ্টা কর, মায়াকে বলতেছি কি কস ফাতেমা তোকে ভালোবাসে আবার শাকিলকে ভালোবাসবে কি লাগে, আমি কই না তুই বল যেভাবেই হোক। পরে মায়া ফাতেমাকে বলছে আর ফাতেমা বলছে যে শাকিলকে পছন্দ করে না, ওকে দেখতেই পারে না। পরবর্তীতে বলতেছি যে আমার সাথে রিলেশন করবো না, ওর সাথে করবো না, ওই পাইসিটা কি ওর ভর্তি হইব, তুই ওর নাম্বারটা দে। পরে ওর নাম্বারটা দিয়েছি ফার্স্ট ওর সাথে আমি কথা বলি, তখন আমি ওকে হ্যালো বলছি, তো ও আমার ফোন রিসিভ করে বলছে কি বলবেন তাড়াতাড়ি বলে। পরে আমি বলতেছি কি তোমার কি ছোটবেলা যখন জন্মাইছে তখন কি মুখে মধু দেয় নাই মা, এইভাবে কথা বলতেছে, কয় আমি এভাবেই কথা বলি মনে হয় তো দেয়নি। পরে বলছি আচ্ছা ঠিক আছে, এখন মায়া যেটা বলছে এটা কি রাজি আছো, কি আমি শাকিলের ব্যাপারটা, ও বলে যে না আমি
মানে শাকিলের হয়ে আপনি ওকে,
আমি ওকে বলতেছি হ্যাঁ মানে ও তো আমার জন্য রাজি না, তো আমার শাকিলের জন্য হোক। তো আমি ওরা বলতেছি, ও বলতেছে জানা আমি শাকিলকে দেখতে পারি না। আমি কেউ পাইছি ওটা কি তুমি আমি আমাকে না দেখতে পারো না, শাকিলকে দেখতে পারো না কি, ও তো হ্যান্ডসাম মানে ওর বিস্তারিত সবকিছু করতেছে। ও বলতেছে যে আমি অন্য কেউ ভালোবাসি, ফাতেমা বলতেছে। আমি কে সে মহান ব্যক্তি যে তোমার মতো একটা মেয়েকে পায়, আমাকে তার নাম বলতে হবে। এক পর্যায়ে সে অনেক জোরাজোরি করার পর বলবে না, আমি বলি যে আমি এই নাম্বারে খালি বিরক্ত করুন। পরে বলতেছে এক পর্যায়ে বলতেছে তুমি, বলতেছি তুমি নামটা কি আবার। পরে শেষ পর্যন্ত করে তো ঢং করা লাগবে না, আমি তোমারই ভালোবাসি। তা আমি তো খুশিতে মনে হয় যে আকাশ থেকে পড়ছি একদম। পরে খুশিতে আমি আবার আমার ফ্রেন্ড বাড়িতে ইমনকে গিয়ে শোনাই। পরবর্তীতে বলি যে আমার তো বিশ্বাস না, তুমি আইসা আমার যদি চোখে চোখে রেখে যদি বলতে পারো যে ফয়সাল আমি তোমার ভালোবাসি তাহলে আমি রাজি হব। পরবর্তীতে সত্যি তো খুব সাহসী ছিল, সত্যি সত্যি আইসা এখন আমি আইসক্রিম খেতেছি তো ও আইসাই মানে আমার হাতে ধরে টেনে ওর সামনে নিছে, আমার তো শরীর পুরো কাঁপতেছে যে এটা কি করতেছে। পরবর্তীতে বলতেছে যে আমি হ্যাঁ আমি তোমাকেই ভালোবাসি। তো এভাবে আমাদের ফোনের কথাবার্তা চলে, এর মধ্যে আব্বু বিদেশে চলে যায়, ফোনে কথাবার্তা চলে প্রায়। তখন এটা থাকতেই আমরা বোর্ডিং আইসাপুর, তো এভাবেই চলতেছে। এখন ফোনে তো কথাবার্তা চলে না, তখন আমাকে চিঠি দেয়, ওর প্রায় 51টা চিঠি আমার কাছে আসে। তো ও চিঠিতে
হ্যাঁ
ক্লাসে তো কথা হতে হইতো না, এর মধ্যে গ্রামের সবাই জানিয়ে গেছে ক্লাসে চলি, ও আবার গেল ওর পিছিয়ে পিছিয়ে আমি যাই রাস্তায় কথা বলি, সবাই তো জানিয়ে গেছে। তখন রোজা যখন সবরাত তখন আমি আবার আমার ভাই একটা আছে যেটা তো ভাই নাম শাহিন, ওকে নিয়ে বলতেছি চল আমরা যাই ওর বাড়িতে যাই আজকে। তো ওর বাড়িতে যাই কি লেগা আর ভালো লাগতেছে না, বন্ধ দিছে কয়েকদিন আয় ওর সাথে দেখা করে আসি, বলছে আচ্ছা ঠিক আছে। পরে দিয়ে আসতেছি, এখন ওর জানলা খোলা ছিল, তোর ওর খুব ভালো মেয়ে পড়ালেখা করে ও পড়তেছে, তারপর কি করছে এবার আমি ওর সাথে কথাবার্তা বলতেছি। পরে ওরে আমি বলতেছি যদি তুমি যদি আমাকে এখন কিস না করো তাহলে আমি
মানে প্রথম দেখাতেই,
তখন আমি বলতেছি যে এগুলা মানে না দিলে আমি যাবো। তখন বলতেছে না গেলে আমার কি থাকা, আমি তোমার ভাই এসে এখন ওর ভাই আবার খুব করা ছিল জুনি ভাই আসলে আমাকে মারো আমি এখানে থাকুন যাইতাম না। তো আমি থাকার পর এখন পরবর্তীতে জুনি ভাই এসে পড়ছে, যখন মানে গেটের কাছে আসছে তখনই ও ঠাসঠাস করে কয়েকটা দিয়ে দেয় মানে জানলার গ্রিল দেয়া। তো আমি বলতেছি এটা কি দিলা, কয় এখন না পরবর্তীতে হবে। তো এভাবেই কথাবার্তা চলে, আসি ওর সাথে দেখা করি, যে আজকে আসছে একটা লোক জাগছে, পরে প্রতিদিনই আসি এমন। 15 দিন পর তো রোজা এসে বসে সবাই তারাবির নামাজ পড়ে, আমি ওর সাথে গিয়ে এভাবে কথাবার্তা বলি। তো এক পর্যায়ে আমার তো একটাই আছে যে ওর সাথে খারাপ কিছু একটা কইরা ওরা আমার আব্বুকে কেন এরকম করলো সেটা আমি সাজা দিব, বারণ করে দিলে তো অনেক কষ্ট পাইবে আর সে বেশি কষ্ট আর কি। আমাকে খুব ভালোবাসতো, তো এর মধ্যে সবাই তো জানে, গ্রামের সবাই জানে যে আমার সাথে রিলেশন আছে। এবার একা একই আসি আর কি, রোজ নিয়ে আসতাম না, আসা এখন গ্রিলের সাথে সারা রাত জেগে কথা বলতাম। তো আমি বাহানা করতাম যে এমন মানে কান্দার একটা অন্ধকার তো বোঝা যেত না যে চোখের পানি আসে কিনা, তখন আমি গ্রিলের মধ্যে আমার মাথা ঠেকা ঠেকা বলতাম যে এই গ্রিল আমাদের মধ্যে কোন দিন বাধা না হইয়া মানে খোলামেলা জায়গায় আসবো। তো বলতো যে সময় হলে অবশ্যই আসবো। আমি সময়টা তো তুই ইচ্ছা করলে তুমি এখনই করতে পারো, তুমি তো দরজা খুললে এখনই বাইরে আসতে পারতো পারো। তখন ও বলছে না যদি আব্বু যাই না যায়। আমি বলছি কাগজ আছে গিয়া সবার মানে খাটের নিচে দিয়ে দাও, মানে উঠা যদি পারা দেয় কাগজের শব্দ শুনলে তুমি আসে আবার শুয়ে পড়বো। বলে আচ্ছা ঠিক আছে। পরে ও বাইরে আসে, আসার পর আমি ওকে জড়া ধরা রাখি অনেকক্ষণ এভাবেই করে। পরবর্তীতে যখন রোজার মধ্যে তো আবার এইসব কিছু করা যায় না, মাদ্রাসায় পড়ি সবকিছু জানতাম, তো এর মধ্যে পরে দিয়ে আমি ওকে একটা মানে একটা অফার করি যে রিলেশন করার জন্য ফিজিক্যালি। তো বলে যে না বিয়ের আগে এগুলো হইব না। পরে আমি বলতেছি তো আমি তো তোমাকে বিয়ে করুম। এর মধ্যে আবার আমি ওকে চিঠির মধ্যে অনেক কিছুই লিখতাম, মানে এমন কথা লিখতাম যে ওকে কান দেয়া ছাড়তাম বা আমি নিজেও কানতাম, ওরা দেখানোর জন্য আমি হাতে ব্লেড দিয়ে পোষাইতাম, মানে এটা দেখানোর জন্য। আর ভানা করে বোর্ডিং এ কানতাম, তো ও আবার বোর্ডিং একজনকে লাগিয়ে রাখছিল, নাম হচ্ছে আলামিন। তো আলামিন থেকে সবকিছু জানতাম আমি বোর্ডিং এ পড়ালেখা করতাম কিনা। তো পরে ও বলতো যে অনেক আজকে অনেক কানছে, আসলে কান্দায় গুলো আমার সব ফেক ছিল। এবার এইগুলো করার পর আমি ওরে অফার করি, তারপর এক পর্যায়ে রাজি হয়। তারপর রাতের প্রায় 3টা বাজে তো আমাদের মধ্যে ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। হওয়ার পর তারপর এখন তো সামনে পরীক্ষা এসে পড়ছে, এটি পরীক্ষা। আমি বলি যদি এটি যদি এমন টাইমে যদি ওকে আমি বলি তাহলে তো অনেক কষ্ট পাইব, মানে পরীক্ষাটাই খারাপ হয়ে যাবো। তো চিন্তা করছি যে পরীক্ষাটা শেষ হোক তারপরই বলি।
কাকে বলবেন?
মানে ওকে মানে ওর সাথে ব্রেকআপ করে দিন ওকে ফাতেমার সাথে। আমার তো যেটা উদ্দেশ্য ছিল এটা তো হয়েই গেছে, ও আমার আব্বুকে কেন এমনটা করলো।
কতদিন লাগলো আপনার এই উদ্দেশ্য সাধন করতে?
আমার উদ্দেশ্য সাধন করতে প্রায় 11 মাস লাগছে।
দিস ইজ রিয়েলি রিয়েলি ক্রেজি।
বিরতির ঘন্টা বেজে গেছে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে একটা বিরতি নেব, মাত্র 4 মিনিটের বিরতি। এরপর আমরা আবারও ফিরে আসব রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আজকের অতিথি সহ যাবতীয় অনুষ্ঠান ডাউনলোড করার জন্য আপনারা চলে আসতে পারেন আমার পেজটিতে। এছাড়া আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে। যারা আমার পেজটিতে এসে আমার ইনবক্সে স্টোরি লিখে এই জেবিএসবিতে আসতে চান তাদের জন্য বলে দিচ্ছি আমার পেজের ঠিকানা www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি ঠিক 4 মিনিট পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং যারা এই অনুষ্ঠানটিতে আসতে চান তারা প্লিজ তাদের জীবনের অপরাধের বিষয়টি খুব ছোট করে বলে ফোন নাম্বার দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের এখানে যোগাযোগ করার 2টি পদ্ধতি, একটা হচ্ছে ফোন নাম্বার, আরেকটি হচ্ছে আমার যে পেজটি রয়েছে সেই পেজের ইনবক্সে আপনার স্টোরিটি লিখে আপনার ফোন নাম্বার দিয়ে দেওয়া। প্রথমেই ফোন নাম্বারটি বলছি 09613 892 892। আমি আবারও বলছি 09613 892 892। এবং পেজটি হচ্ছে www.facebook.com/kibriya.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফয়সাল আমরা যেখানে ছিলাম, তারপর
ওকে আমি পরীক্ষা সামনে এসে পড়ছে, এর মধ্যে আবার আমি ডান্সে যোগ দিই। আমাদের এলাকার একটা ডান্সের ক্লাব ছিল আমাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে, আমি সাইকেল চেপে যাইতাম এখান থেকে আসতাম। আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমি যখন আমাদের এলাকায় বিয়ে হতো তখন ডান্সাররা আসলে একটু ভাবসাব অনেক রকম দিত, আর মেয়েরাও এটির মধ্যে একটু ই থাকতো। তো আমি ভাবতাম যে আমিও ডান্সার হবো। তো ডান্সে ভর্তি হই, তো এর মধ্যে ওকে এসে বলি যে আমি ডান্সে ভর্তি হয়েছি। পরে আমাকে বলে যে তুমি ডান্সে ভর্তি হয়েছো ভালো কথা, কিন্তু প্রোগ্রাম করতে পারবো না, ডান্স করতে পারবো। আমি বলছি কেন? যে মেয়েরা এগুলো একটু পছন্দ করে বেশি, তুমি এমন তো সুন্দর, তো তোমার তো মেয়েরা পছন্দ করবো, ই করবো। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে গ্রামে বিয়ে টিয়ে হলে আমি যাইতাম, ওরে না জানে বিয়ে করতাম। পরবর্তীতে শুনতো অনেক কানতো। তো একদিন সকালবেলা আমাকে আঁকি ফোন দেয়, আমাদের গ্রামেরই আঁকি, হচ্ছে ইমনের জিএফ, আগে ফোন দেওয়ার পর এখন বলতেছে যে ইমনের সাথে তো আমার ঝগড়া রয়েছে, ফয়সাল ভাই আপনি যেমন একটু রাস্তা থাকেন আপনার সাথে কথা আছে। আমি এবার গ্রামের মধ্যে যাই, প্রেম টিম হইতো আমার দিয়েই হইতো, তো এখন আমাকে ই বলতেছে, আকি বলতেছে ফয়সাল ভাই আপনি রাস্তায় দাঁড়ান, ইমনের সাথে তো আমার একটু ঝগড়া রয়েছে। বুঝছি, আচ্ছা ঠিক আছে। তখন এখন আমি আবার আকির সাথে কথা বলতেছি, ক্লাসমেটরা দেখে গেছে, গিয়ে আবার ফাতেমার থেকে বলে দিছে, বলতেছে যে ফয়সাল তো এমনি দেখছে আকির সাথে কথা বলে। আমি তো আসছি, আইসা তো চোখে দিয়ে দেখ, আমি তো বলি কিছু তো একটা হয়েছে হয়তো, আমি ব্যাপারটা বুঝতে পারি নাই। পরে আমাকে পরবর্তীতে আমি সান্ত্বনা দিলাম যে এগুলো কিছু হয়েছে। তারপরে আমি চিন্তা করি যে না, ওর সাথে সম্পর্ক রাখবি না ভাই। ওর ভাই জেনে গেছে, ওর ভাই জেনে পর আমার ফোন দিতে হুমকি দিতেছে, তুই আমাদের এলাকায় আবি না, তুই আমার বোনের সাথে এমন করছিস কি লাগা। তখন আমি আমার ফ্রেন্ড পলাশের সাথে হলে ছবি দেখতেছি, মানে আমার লাইফের দ্বিতীয়বার হলে যাওয়া। ওর ভাই ফোন দিছে, তুই কি বিনিময়ে আমার বোনকে ছাড়বি? তখন আমি বলতেছি দেখ প্রেম তো আর এমন হয় নাই, 11 মাস অনেক টাকা খরচ করতে হয়েছে, যদি তুই আমাকে টাকা দিস তাহলে আমি তোর বোনকে ছেড়ে দিই।
মানে ওর আপন ভাইকে আপনি
আপন ভাইকে আমি কথা বলতেছি।
ওর আপন ভাইকে আপনার ক্লাসমেট ছিল?
না ক্লাসমেট ছিল না, আমার বড় ভাইয়ের সাথে পড়ালেখা করতো।
ওকে,
তো পরে বলতেছে যে তোর কত টাকা খরচ হয়েছে। তা আমি অনুমানিক একটা হিসাব করলাম যে সম্পর্কে, ওর জন্মদিনে আমি ওরে তাজমহল দিছি, এমন এমনি গিফট টিফট দিলাম অনেক কিছু, তো আমার 22,000 টাকা আসছে। তা আমি ওরে বলছি যে তুই আমার 22,000 টাকা দিলে তোর বোনকে আমি একদম ছেড়েই দিই। তো এর মধ্যে ওর সাথে মেসেজে কথা হইতো, এগুলো আবার ফাতেমার দিক খেলায়। এর মধ্যে ওর থেকে আমি আবার 1,000 টাকা নিই, ভাইয়ের চালাক আছে, কি করছে মোবাইলটা চার্জ দিতে গিয়ে ওর সামনে দিছে। তো আবার আমাকে ফোন দিবা আমার ফাতেমা, মোবাইল পেলে ফোন দেয়, তো গিয়ে মেসেজ গুলা দেখছে, আমার নাম্বার গিয়ে দিয়ে তো মেসেজ দেখছে, গিয়া দেখতেছে টাকা পয়সার হিসাব। পরে দিয়ে মাদ্রাসা হিসাব তো আমার লোকই আবার আগের মতো কলারের দুইরা পুরা কান্দা, কি জীবন রাখতো না। পুরো আমার একটা চিঠি দিছে যে কান্নাকাটি কি, মানে আমার দেখলেই মনে হয় যে ঘৃণা করবে, আমি চাই না তোমার আমি ঘৃণা করতে। তা আমি মাদ্রাসায় আসতাম না, পরে এক ক্লাস চলে আসে। পরবর্তীতে আমার মাথায় তো একটা ভেড়া উঠে গেছে, কি রে কি করুম। পরবর্তীতে আমার সিম অনেকগুলো ছিল, তো আমি এই মোবাইলে আমার একটা সিমে ওই সিমেন্টটা জুনি নামে সেভ করি। তখন মেসেজ আসলে তো জুনি নামে আসবো, তখন আমি নাম্বারটা নিয়ে ওকে দেখাই, আমি তো দেখো তোমার ভাই আমাকে কি মেসেজ পাঠাইছে। আমি লিখে আমার মোবাইলে পাঠাইছি, নাম তো জুনিরই আসছে। পরে আমি ওর মোবাইল হাতে ধরতে না দিয়া দূরে দেখাইতেছি যে আমি নিজে লিখছি যে ফয়সাল নিজেকে চালাক মনে করিস না, চালাকের উপরে চালাক আছে, তুই মনে করছিস কি দেখছিস আমার বোনরে ভুলভাল বাগায় তোর আমার তোর লাভ থেকে সরাই দিছে। আমরা বুঝছি তো, ও পরে আমি একটা কান্দার ভাবান দিয়ে বলতেছি যে তোমার কারণে সবকিছু করছি, যাতে তোমার ফ্যামিলিতে যাতে তোমার চাপ না দেয় তাই আমি এমন করছি। এর মধ্যে আমার সাথে সম্পর্ক ছাড়া দেওয়ার জন্য ওরে অনেক কষ্ট দিছে, ওরে ছুরি চালাইতে লইছিল গলার উপর দিয়ে চাপ দিয়ে ধরছে, ওকে কারেন্টের হিটও দেয় ফাতেমাকে, যাতে আমার সাথে সম্পর্ক ছেড়ে দেয়।
কে কে দেয় এগুলো?
ওর বড় ভাই আর ওর আব্বু।
মানে এগুলো জানাজানি হয়ে গেছে?
হ্যাঁ, জানাজানি বিষয়গুলো। ওকে, তারপর আমার সাথে চায় না, তো ওরা ঘরেরটাকে তো সামলাতে পারতেছে না। এর মধ্যে একটা বিয়ে বাড়িতে যাই পলাশের, আবার ওই যে আমার বোন ছিল বলছিলাম মায়া, আমার থেকে আমার ফোন নম্বর নিয়ে পলাশ আবার মায়ের সাথে কিভাবে সম্পর্ক করে ফেলে, ওদের সাথে ওদের ভালোবাসাটা। একদিন হঠাৎ করে মায়া আমাকে ফোন দেয়, বলে যে কিরে পলাশটা কেমন, আমি পলাশ রে কিভাবে ছিল। পরবর্তীতে দেখি যে ওদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, তো এবার আমারে বলতেছে যে যাইতে ওর সাথে পলাশের সাথে মায়েদের বাড়িতে, মায়েদের বাড়িতে কোনটা এটা চিনাই দিতে। পরবর্তীতে আমি এখানে যাই, যাওয়ার পর ওর সাথে দেখা করে দিই, তো আমি আলাদাই বসে আসি। তখন মায়ার একটা বান্ধবী আসছে, বান্ধবীটার নাম হইছে, আমাকে ওর আসল নামটা দেয় নাই, আমি আসল নামটা এখনো জানি না, ওর নামটা দিছিল আমার কাছে মাহমুদা দিছিল। তো আমি বলছি আমার বন্ধুর বন্ধুর নাম হতো মাহমুদা। পরে ও আসে, যে ওরা যে আবার কথা বলতেছে, আমি প্রথম দিন গেছিলাম মাহমুদা, আবার আমি আবার পানি খেতে চাই, রাতের বেলা গেছিলাম, তো আমি বলছি পানি দিতেও আমাকে আবার দেখে। তার পর আমি আবার এদিকে আসতেছি, ওরা কথাবার্তা বলতেছে, প্রথম দেখা কথাবার্তা বলতেছে, ওদের মধ্যে কি হইতেছে কিনা আমি জানি না। আমি আসা পরি রাতে, আসার পর প্রায় 2টা বাজে, আসার পর ওই মেয়েটা আমাকে কল দেয় মাহমুদাটা, আমার কথাবার্তা চলতেছে, তো মেয়ে ইচ্ছা করে কথা বলতেছে, আমিও কথা বলতেছি। কথা বলার পর এখন দেখতেছি যে অনেক খারাপ খারাপ কথা বলতেছে, তা আমিও মজা নিতেছি কথা বলতেছি। তো বলতেছে যে পলাশ ভাই কবে আসবে দেখা করতে, আপনি আসবেন না? আমি হ্যাঁ আসুন। তো তখন আমি পলাশের বলি যে তুই কবে যাবি, আমিও যাবো। এর মধ্যে আমাদের গ্রামে একটা বিয়ে হয়, তো আমি ওখানে ডান্স ট্রান্স করি, ওরা সবাই জানে যে ডান্স করি আমি, ওখানে ডান্স করি। ওরা আবার আমার এই যে মেয়েটা মাহমুদা, ওরা আমার ডান্স দেখছে। এর মধ্যে আমি জানি না যে পলাশ আজকেই যাইব। ওদের মায়ের সাথে দেখা করতে। তো মায়ের সাথে দেখা করতেছে, ওরা তো এগুলো দিয়ে খারাপ কাজ করতেছে ইতে পলাশরা। তো আমি আর ও বসে আছি, তো ওখানে আসছে আইসা পর।
আপনি আর কে বসে আছেন?
আমি আর মাহমুদও বসে আছি, পলাশ আর মায়া ওই দিক দিয়ে বসে আছে। পর বলতেছে, মেয়েটা বলতেছে আমার খুব শীত লাগে, তো আমি চাদর নিয়েছি, চাদর দিছি।
মাহমুদও তো আপনার ক্লাসমেট ছিল?
না, মাহমুদা না, ওই যে পলাশের জিএফজে মায়া, মায়ার বান্ধবী মাহমুদা, মায়ের ফুফাতো বোন।
আপনি যে মাহমুদার কথা বলছিলেন, যে মাহমুদা চিঠি লিখে দিল, বা সেটা কি?
সেটা আমার ক্লাসমেট ছিল।
আর এই মাহমুদা অন্য মাহমুদা?
এটা অন্য মাহমুদা।
ওকে।
তো এবার এমন করার পর তো আসতে বলতেছে অনেক শীত লাগতেছে, তো আমি আবার চাদর নিছি, চাদর দিলাম। তখন মেয়েটার বলতেছে যে হাবভাবটা ভালো না, তো ও মানে আমার সাথে এমন কাজ করার জন্য। তো আমি সবকিছু প্রস্তুতি নিই, যখন আমি একটু গভীরে যাই তখন বুঝতে পারি যে মেয়েটার হয়তো বিয়ে হয়েছে, বিবাহিত না। তো পরবর্তীতে আমার আর রুচিয়ে দেয় না, পরে দিয়ে আমি আসতে পারি, তো গোপনে গোপনে জানতে পারি যে মেয়েটার বিয়ে হয়েছে, মেয়েটার একটা মেয়েও আছে।
ওকে।
পরে মায়া আমাকে বলতেছে যে আমাকে ভাই কর, তুই তুই বেরে গো, তো ফয়সাল তুই এত জানোস কি লাগে? বলতেছি না এমনিতে। ও আবার এই দিক দিয়ে সব করিয়া লেছে যে ফয়সালের সাথে আমার সবকিছু হয়ে গেছে, একটু জেট হয়ে গেছে, আমার বদনাম এই দিক দিয়ে ছড়া লিতেছে।
মানে মাহমুদা আপনাকে নিয়ে এই ধরনের কথা মায়ের কাছে?
হ্যাঁ, মায়ের কাছে বলতেছে। মায়া আবার আমাকে বলতেছে ফয়সাল তুই এসব কাজ করতেছ, আমি কই না বোন দেখ কিছুই না এর মধ্যে। এবং আমি আর একটা বিয়েতে যাই, আমার দাদার মেয়ের বিয়ে। তো দাদা আবার আম্মুক সবাইকে দাওয়াত দেয় যাওয়ার জন্য, তো দাওয়াতে যাই। যাওয়ার টাইমে এমন অবস্থা হয়েছে যে বিয়ে বাড়িতে তো আপনার ওই যে গাহিলুদের জন্য কিছু বানায় না, গ্রামের বাড়িতে ই কাইটা কুমড়া টুমড়া কাইটা ঘাতে আপেল টাপেল তো এগুলো করতেছে মেয়েরা। তো আমি এখানে গেছি, যাওয়ার পর এখন নিচের প্যান্ট পরে গেছি আর উপরে লুঙ্গি পরছি। পড়ার পর এখন আম্মু বলতেছে কি তুই এমনি কি লাগে, এটা বললাম আম্মু বাইরে চলে গেছে। আমি বলতেছি এমনি কি লাগে, দেখবা দেখবা এটা করে লুঙ্গিটা টান দিয়ে নিচে ফেলা দি। এখন মেয়েরা সবগুলো আমাদের চোখে বন্ধ করে রাখছে, ভাবছে যে আমি কোনো লুঙ্গি হয়ে গেছি। নিচে তো আমার প্যান্টি আছে। তো ওই মেয়েটার নাম আসলো ফাহিমা আক্তার সুমি, মানে এভাবে চোখ দিয়ে মানে এক আঙ্গুল ফাঁক করে দেখতেছে। দেখার পর বলতেছে আপনি তো ফাজিল করে সবাই উঠছে চলে গেছে। তো তখন আরো বুঝতে পারছে যে আমি একটু দুষ্টু টাইপের। তো আমার একটা এই ছিল যে আমি মানে আমার কাছে দুই দিন হলেই চলতাম, আমি মেয়েদেরকে তাড়াতাড়ি পটায় ফেলতাম। মানে গায়ে হলুদ আর বিয়ের দিন, কারণ আমি ডান্স করে জানতে পারি মেয়েদের ঠিক কি। তো গায়ে হলুদ যায় মেয়ের দিকে তাকাই, এমন চোখে করে মেয়েটা বুঝতে পারছে যে পছন্দ করি। পরের দিন যেদিন গায়ে হলুদ শেষ বিয়ে হইব, তখন আমার ছোট বোন কিছু বোঝে না, ছোট বোনের ললিপপ কিনা পরে একটা খাতার মধ্যে লিখে প্লিজ কল দিয়ে আমার নাম্বারটা দিয়ে দেয়। দেওয়ার পর আম্মু এটা দিছি, দেওয়ার পরে আমার ছোট বোনের নাম মিম, মিম গিয়া ওই ফাহিম আক্তার সঙ্গে ফাহিম মারি দিছে। দেওয়ার পর
তখনও আপনার সাথে ফাতেমার রিলেশন
আছে? হ্যাঁ। তো আমি এটা দিছি, এখন ও বলতেছে যে তোমার ভাইয়া কি পাগল হয়ে গেছে, এগুলো কি কইতেছে ওই। তখন ইটে পড়ে, আমিও ইটে পড়ি। পরবর্তীতে মিমরে দেখি যে আর হাত থেকেই ছাড়ে না, মানে এদিকে গেল মেয়েদের একটা বাহানা আছে না, যেদিক ওদিক দূর আর চোখের সামনে দিয়ে খালি দৌড় দেয়, এদিক দিয়ে আমার বোনকে নিয়ে যায়, ওদিক দিয়ে আমার বোনকে নিয়ে যায়। আমি তো বুঝতেই পারছি যে সম্পর্ক করার একটা ইয়ে আছে। তারপর ওর মামা বুঝে ফেলে যে আমার দেখলে এমন করে। তো বিয়ের দিন তো যখন মেয়েরে ছাড়িয়ে দিব তখন তো সবাই চলে যায় বাইরে, যে মেয়ে বিদায় দিতেছে, তখন ওরা আমি বলছি যে এখানে থাকতে। থাকার পর ওরা আমি হাতে টান দেন না বলি যে কি হিসেবে তোমার রাজি হবো নাকি লাগে। পর বলতেছে এই পরিস্থিতিতে কেউ ই করে দেখা যায় কেমন, আমার চুল আবার এতটুক ছিল। তো বলে যে এত বড় চুল, আমি বলছি সবকিছু আমি ছেড়ে ফেলাই দিই, সমস্যা নেই। কয়েছি এমন এগুলোর সাথে আমি রিলেশন করুন, আমার কাছে ঠিক আছে ফ্রেন্ড তো করতে পারো, নাম্বারটা নিয়ে যাও। পরবর্তীতে জানতে পারি যে নাম্বারটা নিয়ে গেছে। ওর মা আবার খুব হার্ড ছিল, ওর বাবাটা তেমন না। এবার ওরা আবার ভালো একটা মেয়ে ছিল, পাঁচ অক্ত নামাজ পড়তো, তো কোরআন তেলাওয়াত করতো, তার জন্য নামাজ পড়ার পর উঠার পর আম্মু থেকে মোবাইল নিয়ে আমার কল দেয়। তো আমি ঘুমের চোখে দর্শি দিয়ে যখন ফাহিমা বলছে আমি লাভ দিয়ে উঠছি, চোখ দৌড়তে দৌড়তে বাইরে গেলাম, বাইরে গিয়ে ওর সাথে কথা বললাম। তখন ও বলতেছে যে আমাদের কুমিল্লা শামবক্সী ওইখানে আসে দেখা করতে। পরে ওইখানে যাই দেখা করি, এর মধ্যে আমি ওরা নিয়ে ভাবি যে কই যাবো কি করুম না করুম, ওই মেয়েটাও সুন্দর ছিল, শাহিনে নিয়ে গেছিলাম। তো অনেকক্ষণ যাওয়ার পরও যে এলাকা ঢুকছি ঘুরছি, একটা এলাকা আরেকটা এলাকা গেছি, এক ছেলে চিনে না জানে না কি আইসে ঘুরতেছে, সবাই ফলো করছে। তো ছাদের উপর আসলে আমি এখানে আসছি, আসার পর এলাকা তো পাবেন আমার দূরে লাগছে, দূরে বলতেছে যে বিয়ে পড়ায় দিব, কার সাথে আসছো? তো ওরা খুব ডাবরশালী ছিল। তো আমি শাহিন দিয়ে সারা দিতেছি যে আমার যাই হোক, আমি চোখের পলক ফলে আমি আইসা পড়ুম, তুই জেলা আছে কেন আমি তোর সারা যেতাম না। এখন দৌড়ের মধ্যে বলতেছি সবকিছু, তোমার মেইন রোডে আসি, আসার পর সিনজি দৌড়া গ্রামে এসে পড়ি। তারপর ওরা তো অনেক চাপ দেয়,
চাপ দেয়
ফাহিমারে যে এই ছেলে আসলো কি লেগা, তুই যদি ঠিকানা না দিতি এই ছেলে আসবে।
ফাহিমার গ্রামে গিয়েছিলাম,
ফাহিমার গ্রামে গিয়েছিলাম আমার সাথে দেখা করতে। ওর তখন অনেক চাপ ধরে, পরবর্তীতে ওর আম্মুর মোবাইল চুরি করে নিয়ে নেয়, নিয়ে আবার ওর আম্মুর আবার মানে শ্বাসকষ্ট ছিল, ওষুধ টষুধ যা আছে সব তালা মেরালায়। যে আমি যদি কথা বলতে না পারি তাহলে তোমার মেয়ে গেল। উনি আমাকে অনেক ভালোবাসত,
মানে এই ফাহিমা তার মার সাথে এরকম
করছে, এমন করতেছে। তো পরবর্তীতে আমি আবার, তখন তো আমার সব দিক দিয়ে ফাহিমার সাথে কথা বলতে হয়, ফাতেমার সাথে কথা বলতে হয়, এদিক দিয়ে আবার মাহমুদা আছে, মাহমুদার সাথে কথা বলতে হয়, আমার সব দিক
দিয়ে।
তো তখন এখন কি করবো, আমার তো মোবাইল বিল চলতে হবে। তখন তো আমার ফ্যামিলি কেউ জানে না যে আমি রাজমিস্ত্রির কাজ করতাম,
করতাম
আমাদের গ্রামের বাইরে অলিপুর একটা গ্রাম আছে, ওইখানে করতাম
এই রাজমিস্ত্রির কাজ করে আপনি মোবাইলের পয়সা
বিল চালাইতাম। তো এর মধ্যে আবার সমস্যা হইলো, তো আমি ফাতেমাই আছে আমার, ফাতেমার থেকে টাকা নিয়ে করতাম। তো এভাবেই চলতেছে। তখন ফাইমা আম্মু হঠাৎ করে দেখি আমাদের বাড়িতে, আমাদের বাড়িতে। তো আমি এসে তো পুরো আতঙ্ক ভয়, আমার পুরো হাত পাও কাটতেছে, কাজ থেকে আসছি, ভাইও দেখি করে, এই টাইমে তো ভাইও করে থাকে না, নামাজে যায় আমার ভাই, পাঁচ অক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে সকালে। তো ভাইয়া কি মাগরিবের টাইমে ভাইয়া বাড়িতে আজকে নামাজ পড়তে যায়নি, এই সুযোগ আমি গোসল টোসল করে লাগতাম, মানে অন্যদিন কাজে গেলে ভাইয়া। এখন দেখি যে উনি তো কান্দা চোখে আমার দিকে তাকায় আছে, আমি তো দেখি পুরো ভয় আতঙ্ক হয়ে গেছে। এখন কি করছি, আমি বাথরুমে নাম দিয়ে বাথরুমে গিয়ে পুরো আধা ঘন্টা বসে আছি, বাথরুম থেকে বাইরে দিতেছি না। এখন ভাইয়া করছে কি রে, তোর কি আজকে বাথরুম হয় না নাকি, সবকিছু সব নিচে জায়গা দিতেছিস বলতেছে। তো আমি বাথরুম থেকে বাইরে এলাম, বাইরে করছে, ওর মনে হচ্ছে পুলিশ পুলিশ, এটা এমনি বোঝা যায় ভাইয়া বলতেছে। আমি বলতেছি তোর কি হয়েছে, কিছু হয় না, কয় তুই আয়। ভাইয়া কান ধরে নিল, সামনে সামনে আমি বসছি, বসার টাইমে পরে দিয়ে আমি আবার মোবাইলে টাকাও বুঝে আসছি, যে কাজ থেকে দিছে 150 টাকা মোবাইলে বুঝে আসছি, সবার সাথে কথা বলতে হবো। পরে ভাইয়া মোবাইল নিছে, মোবাইল নিয়ে দেখে জমা মোবাইলে 150 টাকা, এত টাকা পাইলি কই তুই। আমি পরে ভাইয়া বলতেছে কইছি না, ওই কাজ করে দেখছি না, কাজ করে আমার মোবাইলে টাকা বুঝে আনছে, খারাপ হয়ে গেছে। তো বসে আসি, পরবর্তীতে ওর মা অনেক কান্দে, কিন্তু আসল বিষয় সামনে আমার বলে যে এই যে তোমার কাছে আসল বিষয়, ভিক্ষা চাইতেছে আমার মায়ের, আমার মায়েরা তুমি ফিরাই দো। বলছি আমার মায়েরা আমি কই ফিরাই দিন, আমার মায়ের তো আমার কাছে নাই। ভাবে প্রায় আমাদের কয়েকদিন সপ্তাহখানিক কথাবার্তা বন্ধ হয়, ওর আম্মা ওই পরবর্তীতে আবার আমাকে ফোন দেয়।
আমি ঠিক বুঝলাম না, মায়েকে ফিরাই দেওয়া বলতে আসলে কি বোঝাচ্ছে,
মানে ও
আমি তার সাথে যোগাযোগ করতাম না,
যোগাযোগ করতাম না, মানে ও আমার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নাকি একদম শুকনা হয়ে গেছে, মানে একদম
অনেক বেশি ক্রেজি ছিল আপনার জন্য। ওকে,
পরবর্তীতে আমি বলছি ভাবতেছি যে আমাদের মধ্যে কিছুই হলো না, খালি একটা রাতের ব্যাপার, পরবর্তীতে ও বলে যে আমি আসতেছি, তুমি বলতেছি বাজারে, আমি বুট মুড়ি খেতে আসছি। বলে বলে আচ্ছা ঠিক আছে, আমি আসতে আসলে আসো ফাইজলামের মধ্যে। বলতেছি যে এমনি একটা ফোন মা জানে না যে আজকে রাতে তোমার কাছে আসতেছি, এটা করবো ফাইজলামি মনে করতেছি। ও ঘর থেকে ই নেয় ওর নানুর কানের জিনিস চুরি করে নিয়ে বিক্রি করে, বিক্রি করে আমি তখন বাজারেই থাকি, এই কথাটা কেউ জানে না, আজকেই বলতেছি আমি। ও আইসা পরে বাজারে, যখন ওরা আমি দেখছি আমি আবার ভয়ে আমি বাড়ি চলে গেছি। তখন পরে সিএনজি দেয়া ওর মা আইসা ওকে নিয়ে যায়, যাতে ওদেরও তো মেয়ে, ওদের জিনিসটা তো গোপনে রাখতে হবে, কারণ ওদের একটা মেয়ে করতে হবে। তো ওরা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর যে দাদার বিয়েতে গিয়েছিলাম আমি, ওই দাদা দাদার ভাই ছেলে আমার কাকা হয়, কাকা ওই মেয়ের আম্মা আর আরেকটা কয়েকজন আসলে, আসলে পরে আমাদের ঘরে আপনার ছেলে তো আবার আমার মেয়ের সাথে যোগাযোগ করে কি কথা বলতেছে। তখন আমি আসছি, আসার টাইমে ভাইয়া একটা ছেলে নিয়েছিল, মানে ওই যে দারুগার ছেলে, ছেলে দিয়ে হাস করে একটা পিঠে বাড়ি দিলাম। পরে আমি পুরো ব্যাগ হইয়া পুরো যাই, পরে আম্মু আস্তে আস্তে সবাই তো বিষয় নিয়ে বলতেছে যে তুই আমার বলতেছে তুই নিয়ে একটা ছেলে, তোর নামে এত কথা আসে। পরে আম্মু যে ফাতেমার ব্যাপারটা জানতো, মতো ফাতেমার সাথে রিলেশন করলি শুনলাম, এখন এই মায়ের সাথে করতেছিস, তুই পাইছিস এটা কি, তুই আমাদের মান সম্মান রাখবি কিনা, এই কথা বলতেছে। তো বলে আম্মু বলে যে তোর মা বাপেরও তো এখনো বিয়ের বয়সটা যায়নি, তুই এখন কি করা শুরু করছিস। তো এমন আমাকে খুব হ্যারাস করে, খুবই করে। পরবর্তী আমি বলছি যা, এই মেয়ের সাথে আমি কথাই বললাম না,
ফাহিমার সাথে,
হ্যাঁ ফাহিমার সাথে আর কথাই বললাম না, যা ফাতেমা তো আসি
আর কি। কতটুকু ছিল
ওদের বাড়িতে, আমাদের বাড়িটা বেশি দূর ছিল না, 2 মিনিটের রাস্তা,
2 মিনিটের রাস্তা। তো আপনার বাড়িতে আপনাকে ধরে পেটাচ্ছে ফাতেমা, এগুলো জানতো না,
না জানতো না। আর
এগুলো তো মুখে মুখে ঘটনা হয়ে যাওয়ার,
হ্যাঁ মুখে মুখে ঘটনা, তো রাতে আসছে, তাদেরও মেয়ে আমরাও ছেলে ভাই, মানে এটা আমরা
যাই জিনিসটা গোপন রেখে হচ্ছে
আর কি। আর এদিক দিয়ে আবার যাই হয়তো আমি যাই করতাম, সেটা আবার ফাতেমাকে লিক করতো লিজা, মানে আমাদের পিয়ন যেটা বলে কি, মানে আমারও ই করতেছে।
লিজাটা কে ছিল,
লিজাও আমার সাথে একসাথে পড়ালেখা করতো, আমাদের সাথে পড়ালেখা করতো, মানে আমাদের কথাবার্তা সব। পরবর্তীতে ফাতেমা একদিন হঠাৎ করে বলতেছে যে তুমি তো আমার সাথে সবকিছুই করলাম, তো এখন তো লিজা আমাকে বলে যে তুমি নাকি আর কয়েকটা মেয়ের সাথে সম্পর্ক কর, বলতেছে কই এগুলো আর সব মিথ্যা কথা। এভাবেই পড়ালেখা চলতেছে, ওদের সাথে কথাবার্তা হইতেছে, এর মধ্যে কি হয়েছে সবার সাথে কথাবার্তা চলতেছে, এর মধ্যে হঠাৎ করে আমি মানে এমন এবার ফাতেমার সাথে আমার এমন সম্পর্ক হয়েছে যে এখন আমি আর ফাতেমাকে ছাড়তে পারতেছি না।
ফাইমার সঙ্গে আপনার সম্পর্ক তখন কি অবস্থা?
ফাইমার সাথে ওরে আমি ছাড়িয়ে দিছি। তারপর এমন পড়ালেখা চলতেছে, সবকিছুই পরীক্ষা দিছি, ও প্লাস পাইছে, আমি 4.75 পাইছি।
মানে ফাতেমা পেয়েছে এ প্লাস,
ই প্লাস। হ্যাঁ, আমি 4.75 পাইছি এইটে,
ক্লাস 8 এর রেজাল্ট এটা। হ্যাঁ, ওকে।
তো ও বলছে যে তোমার প্লাস আইলো না কি লেগা। তো আমি না বুঝতে পারতেছি, আমার এতে কিছু যদি থাকে পড়ার সময়টাই কই আর এটাই কই। পরবর্তীতে ওরে আমি সবকিছু বলি, ওর ডিগ্রি তো এমন অত্যাচার যাইতেছে। পরবর্তীতে ও আমারে বলে, তুমি এখন রোগা পাতলা হয়ে গেছো, তোমার একটু স্বাস্থ্যর দরকার। তো ওর সাথে আমার সবকিছু এভাবে হইতেছে, সারা রাত জেগে কথা বলতেছি। এদিক দিয়ে আমি ঘর থেকে বাহির হই, আমি একা রুমে ঘুমাইতাম, দরজা খুললে ওর বাড়িতে চলে যেতাম। ওর বাড়িতে যেতে 3 মিনিট, 3.5 মিনিট লাগতো, রাতে আবার চলে আসতাম। তো এভাবে বলতেছে তোমার একটু দরকার। তো আমার কথা বলার সময়টা কমায় দিই, যাইতাম 9টার দিকে, 11টার দিকে এসে পড়তাম, ঘুমাইতাম আবার।
কিভাবে কথা বলতেন, কোথায় কথা বলতেন?
কথা বলতাম ওদের ঘরের সামনে, মানে দরজা খুললেও বাইরে আসতো, আমরা একসাথে সিঁড়িতে কথা বলতাম। শীতকাল তো তো গেছি না, ওর দাদি এসে পড়ছে। তো আমার তোয়াইলা ছিল, ওই তোয়াইলা নিয়ে ভিতরে চলে গেছে। তো ওর দাদি পরবর্তীতে বুঝতে পারে, অনেক অনেক মারধর করে। পরবর্তীতে আমার একটা পোলাপেন নিয়ে সবগুলোই ছিল যে ওদের ওই বাড়িতে আবার ডাকাতি হয়েছিল। হ্যাঁ, ওই ডাকাতির দিন আমি আবার গেছি। জনপুর বলতেছে যে তুমি এখন আইসো ওই বাড়িতে, তো ডাকাতি ছিল, তুমি তো ডাকাতির মামলা ফাইসা যাবা, যাও চলে যাও। তারপরও সারা রাত জিজ্ঞাসা কথা বলতাম, কে আর ডাকাতি ডুকাতি। তখন আমার মাথায় ওইটা ছিল না যে মানে ওরকে আমি মানে রিয়েলি ভালোবাসি ফিলছি আর কি। আর এত কিছু ছিল না মাথায় যে আব্বুকে গালাগালি করছি কিনা। এক পর্যায়ে ও আমাকে হঠাৎ করে একদিন বারণ করে দেয় যে তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না। মানে যে কাজটা আমি করুম সে কাজটা আমারই করে দেয়। তো আমি তো ওর সাথে আর এমনটা করি না, আমার অনেক খারাপ লাগে। এর মাঝখান দিয়ে আমি আবার যখন এইটি পরীক্ষা দিয়ে 2 মাস সময় পাইম না, তখন আমি আবার একটু খারাপ লাইনে চলে যাই। ওই যে শীতকাল আসতো, সিগারেট খাইতাম, শীতের লেগা সিগারেট খাইতাম। তো এবার চলে গেছি, অনেক খারাপ লাগে। আমি বলতেছি সত্যি বলতেছ নাকি? পরে কান্দা কান্দা সত্যি বলতেছে যে এটা হইব না, তোমার বয়স আমার বয়সের একটাই আছে, আমার হয়তো 5 বছর পর বিয়ে হবো, তুমি বিয়ে করে কি করবে, এমন কিছু বহুত কিছু হইতেছে। তখন আমি বলতেছি তুমি এগুলো আগে ভাববা করলে না কি লাগে, মানে অনেক কান্নাকাটি সেখানে। তারপরে দেখতেছি না কোনো ভাবি হইব না। তারপর আমি বলতেছি চলে আসছি, আসার পর এখন যে খারাপ ছেলেদের সাথে যে মিশে গেছি, ওরা আবার রাতের বেলা আমাদের এখানে একটা নদী আছে, কাকরি নদী, ওই নদীর পারে আবার ওরা জুবা খেলে। তো ওইখানে গিয়া বসছি, তো ওরা আবার গাঁজা টাজা নিয়ে এসে এখানে। তো গাঁজা আমি খাইতাম না, আমি মানে শুয়ে আছি এখানে। আর সিগারেট কিনে আনছি, এক্সট্রা সিগারেট 2 ডাবলটা নিয়ে ওখানে সারা রাত খেলাম, অনেক থাকলাম। ঘরে ফোন দিছে, আমি বলছি যে সুমন ভাইদের বাড়িতে আছি, আমি আবার সুমনকে খুব ভালো জানে, ওই ভালো এগুলোর মধ্যে নাই। পরে ওরা খুব সান্ত্বনা দেয় আমার দেওয়ানোর পর, এভাবে চলতেছে, মানে আমি আর এমনটা করুম না। আমার বিশ্বাস যে তোকা তো একটা খাইছি, যাক এবার পাঁচ অক্ট নামাজ টামাজ পড়তেছি, হঠাৎ করে পলাশে বলে যে আমি বিয়ে করুম, কারে মায়ের বিয়ে না করলে মরে যাবো, এমন করতেছে। তো বিয়ে করবি তো আমি কি করুম, পরে বুঝলাম সবকিছু তোর করতে হবে। পরবর্তীতে বলতেছে যে না ওরে তুললাম, তো বড় বুঝাই দেবো। পরবর্তীতে ওরা আমি বুঝাইলাম এলাকার থেকে, ওরা আমি তুললাম নিয়ে এলাম, এলাকার থেকে তুইলা নিয়ে ওরে আমাদের এলাকা বাইর করে দিলাম। ওরা পরবর্তীতে কুমিল্লা শহরে গিয়ে বিয়ে করে। পরে আমি মাগরিবের টাইমে আমি এলাকায় ছিলাম, সবার মুরব্বীদের কাছে, যাতে বুঝতে না পারে যে আমি নিছি। পরবর্তীতে সবাই তো জানি পলাশের সাথে আমি চলে কই গেছে না গেছে, আমার আছে সব চাপ আমার উপর আছে। তারপর আমার আম্মু এটা তো বিশ্বাস, কারণ আমার আম্মু অনেক বিশ্বাস করতো, কারণ আমার ছেলে এমনটা করবো না, এমন একটা বিশ্বাস ছিল। এবার আমার বাড়িতে ছিলাম, আমার সাথে তো সারাদিন ছিল, হয়তো যায় নাই, ওরা বিয়ে টিয়ে করছে, বিয়ে করে বাড়িতে আসা পরে পরে আমার এভাবে চলতেছে। তো এক পর্যায়ে তখন আমি 9-এ পড়ি, এভাবে চলতেছে সবকিছু গ্রামের মধ্যে। এবার আমি রাজনীতির লাইনে চলে যাই একটু পরে। আবার আমার ভাই আবার করতো, আমিও ছিলাম কিছুদিন আগে, তো অনেক কিছুই চলে। তো ভাইয়ার উপর কেস আসলে ভাইয়া চলে যায়। তখন আমি বলতেছি এই ঝড় তো আমার উপর আসবে, কারণ বিশ্বরোড আমাদের খোদার বাজার বিশ্বরোড, আমি পিকেটিং করছি, জ্বর আইসা পড়লো তো পরে সমস্যা হবো। তাই আমি আবার যুক্তি ইউনিয়নে চলে যাই। এদিক দিয়ে গ্রামের মধ্যে সবাই তো আমার তো একটু খারাপ চুকিয়ে দেখে, কারণ আমার চুলের স্টাইল টিস্টাইল অনেক ই ছিল, তো অনেক খারাপ চুকিয়ে দেখে। এবার আমি রাজনীতির লাইনে চলে গেলে এদিক দিয়ে তো খানা টানা চলতেই আছে। তো আমার আবার একটা খালতো ভাইয়ের বিয়ে শরীয়তপুরে, আমি শরীয়তপুরে যাই। আমি আবার এক সপ্তাহ আগে চলে যাই, এরা বলছে যে 3 তারিখে। আমি এক সপ্তাহ আগে চলে যাই, যাওয়ার পর ওইখানে গিয়ে দেখি যে বিয়ের কোনো অনুষ্ঠানই নেই। আমি আবার ডান্সার পোলাবেন দুজন নিয়ে যাই, এখানে ডান্স করুম ক্লাব থেকে, এখন গিয়ে যদি কোনো অনুষ্ঠানই নেই। সেখানে থাকলাম, থাকার পর এখন হঠাৎ করে রাতে 3টা বাজে আমার বলে একটা ফোন আসছে বিদেশ থেকে। বিদেশ থেকে ফোন দিয়ে আমার মানে আউল জল গালাগালি, এই তুই মেয়েরে ডিস্টার্ব করস কি লেখা, মেয়ে তোমার বলছে এটা ডিস্টার্ব করস, হ্যান তেন বহুত কিছু আমার বলতেছে। তখন আমি আর ওর সাথে খারাপ ব্যবহার করি নেই, পরবর্তীতে জানতে পারি সে নাম কামাল ভাই। কামাল ভাই আমাকে ফোন দিয়ে এমন কিছু বলতেছে যে একটা মেয়ে আমাকে ডিস্টার্ব করছে। পরবর্তীতে আমার মানে 2 ঘন্টা গালাগালি করছে, আমি একটা গালাগালিও করিনি। সে বুঝতে পারছে যে ছেলেটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে না। পরবর্তীতে সে আমার কাছে মানে শিখাই,
কামাল ভাইটা কে ছিল,
কামাল ভাই মানে বিদেশ থেকে সে আমাকে ফোন দিয়ে এমন গালাগালি।
বিদেশ থেকে আপনার নাম্বারটা পেলো কিভাবে?
বিদেশ থেকে বলতেছে। পরবর্তীতে আমার বলতেছে যে এমনি এমনি একটা মেয়ে আমাকে ফোন নাম্বারটা দিছে, দিয়া বলছে যে তুমি নাকি মেয়ের খারাপ কথাবার্তা বলো, আমি বলতেছি ওই মেয়েটাকে। পরে কামাল ভাই আবার মেয়ের সাথে কথা বলছে, জীবন ওই ছেলে করতে পারবো না, কারণ আমি এত দুই ঘন্টা ধরে গালাগালি করছি, ছেলে আমাকে একটাও গালাগালি দিব না, এই ছেলে এমন করতে পারে না। পরবর্তীতে জানতে পারে যে কামাল ভাই যে মেয়েটার সাথে কথা বলে, ওই মেয়ে আবার আরেক ছেলের সাথে কথা বলে। এখন কামাল ভাই বলছে যে এতক্ষণ ওয়াইটিং ছিল কি লেগে, কয় যে এমন এমন একটা নাম্বারে আমাকে ডিস্টার্ব করে। কামাল ভাই বলে নাম্বারটা দাও, সে আবার আবল তাবল বলে আমার নাম্বারটা বলে দিই, তা আমার কাছে এসে পড়ে। পরবর্তীতে কামাল ভাই আমার সাথে সম্পর্ক হয়, এর সাথে আমার ফেসবুকে অ্যাড হয়, ইমোতে অ্যাড হয়, এর সাথে কথাবার্তা বলে আমার একটা ভালো বন্ধু হয়। হওয়ার পর আমি এবার বাড়িতে আসা পরে, আসার পর এদিক দিয়ে আমার আবার আব্বু আসা পরে, ওই যে রাজনীতির লাইনে জড়াই গেছি, তারা মোটর সাইকেলে ইন্ডিয়া সাইডে যায়, এটা এটা খায়, আমিও খাই, এটা তো খারাপ লাইন চলে গেছে, চেয়ারের অবস্থা খারাপ হয়ে গেছে। আব্বু আসে, আমি তখন সুরাটপুরে থাকি, ওই যে ভাইয়ের বিয়েতে। তো আব্বু যেদিন বাংলাদেশে লাইন করবো তখনই ওদের এখানে গায়ে হলুদ। তখন আবার সুরাটপুর থেকে আমাদের সব আত্মীয় তো ঢাকায়, সুরাটপুরে আমার খালতো ভাইয়ের বিয়ে হইতেছে, ঢাকার থেকে এক গ্রুপ গেছে, সেখানে সবাই গেছিল, তাদের নাম বলবো না আমি। তো ওরা এবার আসছে, আসার পর আমি ওদের সাথে কথাবার্তা বলতেছি, তো সবার সাথে তো একসাথে আসি, দশ দিন কথাবার্তা হইতেছে। তখন ওই মেয়ের সাথে আমি ডান্স টান্স করি, ওই মেয়েটার সাথে আমার কথাবার্তা হয়েছে, এভাবে ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ হয়েছে। পরে আমি বুঝতে পারি যে মেয়েটার প্রতি আমারও ভালো লাগছে, ওরও আমার প্রতি ভালো লাগছে। তো তখন ওরা হঠাৎ করে বিয়ের কাজটা সব শেষ, ওরা ঢাকায় এসে পড়বো আমার বলতেছে, বলবো আচ্ছা ঠিক আছে ঢাকায় এসে পড়ো। তো সুরাটপুরে ওদের টলারে তুলা দিয়ে আমি ওদেরকে আগাই। তো সবাই তো বুঝতে পারে যে এই ছেলে কি লেগে, ওরা আমার চিনে না জানে না, এই ছেলে কি লেগে আসবো। এর মধ্যে আমার ফ্রেন্ডশিপ হয়েছে, ও আবার আমার নাম্বার নিয়ে নিছে,
মানে অপরিচিত একটা মেয়ের সঙ্গে আপনার এরকম সম্পর্ক হয়ে গেল। মেয়েটার নাম কি ছিল?
মেয়েটার নাম ছিল স্বপ্না।
ওকে।
পরে আমার থেকে নাম্বার নেয়, আমি দেই, নাম্বার নেওয়ার পর ঢাকায় যায়, গিয়ে তিন দিন পর আমার সাথে কথা বলে। পরের দিন কুমিল্লা আসছি, আসার পর বিকাল বেলায় একটা অপরিচিত নাম্বারে কল, কল দেওয়ার পর বলতেছে আমি কে, আমি বুঝতে পারছি স্বপ্ন, তারপর বলতেছি আমি বলতেছি যে অপরিচিত, কারোর সাথে আমি কথা বলি না। তারপর ওর সাথে কথাবার্তা হয়, পরে আমার বলতেছে যে দেখা করবো। তখন আমি মিরপুর একে ওর সাথে দেখা করি, দেখা করার পর ওর সাথে আমার কিছুটা এমন হয়, হওয়ার পর আমি আবার চলে যাই দেশে, দেশে যাওয়ার পর এভাবে কথাবার্তা হইতেছে কুমিল্লার থেকে। তো আমি ওর সাথে আবার আসি ঢাকা, দেখা করে ওর সাথে আমার কিছুটা হয়, সবকিছু হয় না। তো বলতেছে যে যা হওয়ার পর বিয়ের পর হইব, তখন এভাবে তো আর চলে না, পকেট কিছু তো হইতে হইব। এদিক দিয়ে আবার ওই যে ইমনে, ইমন আমার বলতেছে যে ফয়সাল আমার এমন এমন একটা খালতো ভাই আছে, খালতো ভাই তো এমন অপহরণে যোগ দেয়,
মানে
ওই যে মানে ছেলে অপহরণ আর কি, রাজনীতির লাইনে চলে যাই। তখন আব্বু বলতেছে যে আচ্ছা ঠিক আছে মোটরসাইকেল কিনে দেবো আমি বিদেশ যাওয়ার আগে দিই। পরে আব্বু দেয় না, তখন আমি ঘরে বসে বসে একটা চিঠি লিখি, আমাকে ৫০,০০০ টাকা দাও, আর না হয় ৫০ টাকা দাও, ৫০,০০০ টাকা দিলে আমি মোটরসাইকেল কিনবো, আর ৫০ টাকা না দিলে আমি বিষ খাই আমার আজাম, দুইটার একটা করো।
অন দ্যাট পয়েন্ট আরো একবার বিরতির শব্দ, ছোট একটা বিরতির সময় হয়ে গেছে, মাত্র পাঁচ মিনিটের ব্রেক, তারপর আমি আরজে কিবরিয়া ঠিক রাত একটা বাজে আপনাকে নিয়ে আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেসেন্স, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেসেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo, Recharge Yourself. সময় রাত একটা প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আরজে রাজু এবং সাউন্ড এডিটর মঞ্জু। আজকে এখানে ফয়সাল তার জীবনের অপ্রিয় সত্যগুলো বলছে। ফয়সালকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, www.facebook.com/abcradiofm89.2। এই হচ্ছে আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজের ঠিকানা। ফয়সাল, আমরা যেখানটাতে ছিলাম তারপর
তো আবার আব্বু পরবর্তীতে বলে যে আমি চলে গেলে দিন। এরপর এদিক দিয়ে আবার ঘরের মধ্যে টাকা রাখছিল, আম্মু খেত রাখবো আমাদের এদিকে বন্ধক, তো আম্মু আমার কাছে টাকা রাখে 1.5 লাখ টাকার মতো।
কিসের টাকা এটা?
এটা বিদেশ থেকে পাঠাইছে বলছে খেত রাখার লাগে।
তো আমি ব্যাংক থেকে টাকা জমি কেনার জন্য,
হ্যাঁ, পরে আমি ব্যাংক থেকে টাকা তুললাম, আমার কাছে রাখছে, আম্মুর সাইন আবার আমি নকল করতে পারি, টাকা সব আমি তুললাম, আম্মু আবার ব্যাংকে যাওয়া লাগে না। তো টাকা রাখছি, পরবর্তীতে আমি আবার এদিক দিয়ে সবকিছু দেখতেছি, ওই যে কামাল ভাইয়ের সাথে আমার কথাবার্তা হয়েছিল, কামাল ভাই আবার বিদেশ থেকে আসিও পড়ছে, পরে কামাল ভাই বলে ভাই আপনি বিদেশ চলে যাবেন, গাড়ি কেনার দরকার নাই, আমি কিনি, আপনি কিছু হেল্প করেন আমার। বলে আচ্ছা ঠিক আছে, আমি 50,000 টাকা নিয়ে ঘর থেকে চুরি করে।
দাঁড়ান দাঁড়ান, কোন কামাল এটা?
ওই যে আমাকে ফোনে যে
বাংলাদেশে রিসেন্টলি ঢাকা শহরে আমরা দেখেছি যে কিছু ছেলেপেলে, বিশেষ করে মতিঝিলের এজিবি কলোনিতে কিছুদিন আগে আমরা দেখলাম যে একজন সরকারি কর্মকর্তা মারা গেলেন এবং যে ছেলেটি কাজটি করেছে সে এখন জেলে আছে, এবং পরবর্তীতে তাদেরকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, ওখানে বাইক সন্ত্রাস মন্ত্রাস অনেক কিছু লেখা ঠিকই হয়েছে। যাই হোক, কেন কোশ্চেনগুলো করছি, কারণ ওর বয়স এবং ওর হাতে একটা বাইক, এটা নতুন কিছু না। বাংলাদেশের অনেক ছেলেই যারা ক্লাস 9-10 পড়ে কিংবা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে তাদের অনেকের হাতে এরকম বাইক। আপনাকে প্রশ্নটা করছি এই কারণে যে আপনার চিত্রটা বের হয়ে আসলে অনেকেই বুঝতে পারবে আসলে তাদের অবস্থাটা। আপনি হেলমেট তখন
হেলমেটও কিনি নাই এবং কি মানে কিছুই কিনি না, খালি গাড়িটা আর চাবিটা আমার কাছে।
আর গাড়িটা আপনি হেলমেট পড়তেন বা বাইক চালানোর সময়
পড়তাম?
কেন পড়তেন না?
পড়তাম না, লাগতো না
আপনার কাছে? মনে হতো লাগতো না? আচ্ছা, হেলমেট আপনি এর আগে বাইক চালানো জানতেন?
বাইক এর আগে যখন আমার খালতো ভাই একটা নীল গাড়ি ছিল, দেশে থাকতে সুরেটপুর গেছিলাম, তখন মানে আইডিয়ার উপর চালাইতাম।
আইডিয়ার উপর চালাতেন? আচ্ছা, আপনি যে বাইকটা কিনলেন সে বাইকের খুঁটিনাটি ম্যানুয়াল গুলো আপনি জানতেন, কোথায় কি আছে না?
সবকিছু জানতাম, এর মধ্যে যে রাজনীতির লাইনে যে জড়ায় গেছি, তাদের তো মিছিল টিছিল থাকলে তো বাইকের পিছু বসতাম, তো তখন প্রশ্ন করতাম যে মোস্টরায় কিভাবে গিয়ার ফলাইছে, কিভাবে কি করছে, যেমন প্রশ্ন করতাম, একটা আইডিয়া হইতো। এবং কি ওই যে হিরো স্পেন্ডার গাড়িগুলো আছে না, ছোট গাড়িগুলো, এগুলো চালাতাম। আমার স্পিড ভাই সত্য কথা বলতে আমি 105-99
কোন রাস্তায় চালাতেন, কি ধরনের রাস্তা?
আমাদের রাস্তাটা কেমন গ্রাম হইলো, রাস্তা ভালো ছিল, একটা মানে সদর দক্ষিণ আর কুমিল্লার মধ্যে একটা রাস্তা ছিল অনেক সুন্দর, এটার মধ্যে আর সেখানে গাড়ি চালাতাম। আর যখন তখন স্টার্টিং একদম কাঁপতো, তখন আমার পিছে আবার সবসময় ইমন থাকতো, আমি টাঙ্কির উপর বসতাম, ইমন আমার সিটে বসতো।
টাঙ্কির উপর বসে 105 স্পিডে চালাতেন, আপনার মাথায় হেলমেট থাকতো না?
হেলমেট থাকতো না।
মানুষ ড্রাগ নিলেও এই ধরনের ভুল করে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে। প্রথম কথা হচ্ছে আমাদের কিন্তু একটা নিয়ম আছে, হাইওয়ে স্পিড নিয়ম, 80-র উপরে আপনি চালাতে পারবেন না। হাইওয়েতে 80 কিলোমিটার স্পিডের উপরে আপনি বাইক চালাতে পারবেন না। বাইকের ক্ষেত্রে আমি জানি না মানে 80 কিলোমিটার কিনা, তবে 80-র উপরে স্পিড নাই। এবং একই ব্যাপার হচ্ছে যে যারা বাইক চালান তারা নিশ্চয়ই জানবেন যে 80-র উপরে 80 ঢাকা শহরে চিন্তাই করা যায় না। মানে ঢাকা শহরে যেরকম রাস্তা 80 তুলতে গেলেই একমাত্র ফ্লাইওভার টাইওভার এসব ছাড়া, এবং তারপরেও একটা ফাঁকা রাস্তাতে 80-র উপরে স্পিডে গাড়ি চালানো, 80 মানে ও চালাচ্ছে 105-এ এবং ওর মাথায় কোনো হেলমেট নাই, 105-এ তো চালানোর প্রশ্নই ওঠে না। কারণ 105-এ চালানো মানে হচ্ছে ওর তো নিজের ক্ষতি হতেই পারে, হতেই পারে। 105 মানে হচ্ছে কন্ট্রোলেস একটা গাড়ি। আপনার গাড়ি তো সেকেন্ড হ্যান্ড ছিল, রাইট?
ছিল,
তার মানে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি। 100 স্পিডের একটা গাড়ি যদি ব্রেক করে তাহলে এই গাড়িটা থামতে কতক্ষণ লাগবে, এবং ফাঁকা রাস্তার একটা বড় সমস্যা হচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যাবে, হঠাৎ করে একটা হয়তো কিছু সামনে চলে আসলো। আচ্ছা মানে এত ক্রেজি কেন হয়ে যেতেন বাইক
তখন? যখন তো নতুন চালাইতাম, যা চালাইতাম যেমনে চালাইতাম এমনি ভালো লাগতো, আর সাইডে গাছগুলো ছিল মনে হয় গেমস খেলতেছি আমি, আমার মধ্যে মানে আমি যে একটা গাড়ির মালিক ছিলাম তেমন মনে হতো না, কারণ এই বয়সে একটা গাড়ি পেয়েছি,
আপনার মনে হতো আপনি গেমস খেলছেন বাইক দিয়ে গেমস খেলছেন,
এমন মনে হইতো আর কি। তখন বলতাম না যে আমি কিছু খাইতাম।
কখনো অ্যাক্সিডেন্ট করেছেন বাইকে?
না আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্ট করি নাই, কিন্তু আমার সামনে অ্যাক্সিডেন্ট যখন হয় তখন আমি সাবধান হয়ে যাই, তখন আর আমি কিনবো।
কিছুদিন আগে বাইকে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাইকে সাধারণত দুই কারণে অ্যাক্সিডেন্ট হয়, একটা হচ্ছে যে আপনি নিজে সচেতন ভাবে চালাচ্ছেন না সেটার কারণে, আরেকটা হচ্ছে যারা অসচেতন তাদের ব্যাপারে আপনি সচেতন না এই কারণে। আমার আসলে সেকেন্ড কারণে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবং খুব অল্প সময়ে আমি বাইকারদের ব্যাপারে শুধু একটা কথাই বলতে চাই, বাইকের যারা চালান তারা ম্যাক্সিমাম সময় দেখবেন যে অ্যাক্সিডেন্ট হলে প্রথমে মাথাটা পড়ে রাস্তাতে, এবং যেখানেই হোক না কেন প্লিজ হেলমেট ছাড়া কেউ বাইক চালাবেন না, প্লিজ হেলমেট ছাড়া, যে কারোই দুর্ঘটনা কেউ কখনো বলে কয়ে আসে না। টিনেজার যারা আছে এদের তো বাইকের পারমিশনই নাই, প্রথম কথা হচ্ছে এটা, এবং তারপরেও যদি কখনো বাইক তোমাদের হাতে আসে, যদি কখনো আসে প্লিজ এটাকে খেলনা মনে করো না, কারণ বাইকের অ্যাক্সিডেন্ট পুরো জীবনটাকে শেষ করে দিতে পারে। ওকে, যেটা এই প্রশ্নগুলি কারণে করছিলাম যে অনেক টিনেজাররা এই কাজগুলো করে এবং খুব ভয়াবহ রকমের দুর্ঘটনা ঘটায় তারা। হ্যাঁ, আপনি বাইক কিনলেন এটা 50,000 টাকা?
হ্যাঁ, আমাকে বিশ্বাস করতাম, কারণ 1.5 লক্ষ টাকা তো আমার কাছে দিবে না, কারণ আমাকে বিশ্বাস করতাম যে ইউটিউব থেকে আমি দেখে দেখে এগুলো ডাউনলোড দিতাম, ফেসবুক থেকে দিয়ে আমাকে বলতাম দেখো আমি বাইক এইভাবে এইভাবে অ্যাক্সিডেন্ট, আমি আর বাইক কিনি না। তখন আমি একটা বিশ্বাস করে আমার কাছে টাকা দিত, শেষ পর্যন্ত আমি বাইক কিনি। তারপরে তো রাজনীতিতে এমন যাই, আমার একটা ফ্রেন্ড ছিল রাজনীতি করে, পরবর্তীতে এখানে গেলাম, গিয়ে দেখি যে ই নাই, পোড়া মুরগি নাই, পরে আইসক্রিম খেয়ে এসে পড়ছি। তো ও এমন ভাবে টানতেছে, পরে ও মানে একটা মুরব্বীর গায়ে লাগাই
দেয়,
লাগাই দেওয়ার পর ওর মানে সামনে যেভাবে দেখছি মানে গেমস এর মতো স্টিয়ারিং সাইড দিয়া শুয়ে পড়ে, আর একটা মুরব্বীর হাত লেগে ওর নাকের বাক্সি বেটটা ছিল। তো আমি তো পিছিয়ে পিছিয়ে ছিলাম, আমি গাড়িটা কন্ট্রোল করে ফেলছি, কিন্তু 75 স্পিডে আমি দুইটা স্পিড ব্রেকার ব্রেক করি না ভয়ে যে আমাকে যদি ধরে ফেলে। ইন্ডিয়াতে গেছি, ইন্ডিয়াতে গিয়ে ওইখানে গেছি আমি কামাল ভাইয়ের বলি যে না যদি কিছু না খাওয়ান যাম না, পর বলতেছে এখানে এ টু জেড যা আছে যা করার মতো যাবি। তো ওইখানে গেছি, যাওয়ার পর এখানে তো ইন্ডিয়ার তো অবস্থা খারাপ যে যে যা পারে তাই খাইতে, যে যা করার মতো করতে। তো সেখান থেকে 7 দিন থাকার পর সেখানে মামা আসে, মামারে নিয়ে আইসা, সে আবার যে মামা আবার দেখি রাতের বেলা এমন ঘুম থেকে উঠা হাত দেওয়ালের মধ্যে বাইরেছে। তো মামা বলতেছি মামা কি এমন করেন কিলে?
আমি একটু জানতে চাই আপনার কাছে যে আপনি ইন্ডিয়াতে গেলেন এই রাজনীতি করেই?
না না, ইন্ডিয়াতে রাজনীতি করছি না, যে আমার যে কামাল ভাই, কামাল ভাইয়ের আবার আগে বারে ছিল
ইন্ডিয়া,
আমি ইন্ডিয়া গেছি। ইন্ডিয়া যাওয়ার পর ভাই বলতেছে অষ্টাদুর কাজ শাহ আসেন, তো এখান থেকে আর মামারে নিয়ে আসছে। আসার পর এখন রাতে দেখি যে দেওয়ালের সাথে হাত বাইরেছে, কি মামা এমন করেন কিলে? হ্যাঁ, ইন্ডিয়া থাকে নেশা করে, নেশা না পাইলে এমন অবস্থা খারাপ হয়ে যাবে। তো কামাল ভাই পরে আমি মাদ্রাসায় ক্লাস করতেছি, পরে ভাইয়া বলতেছে যে হেরে নিয়ে আনা যাবো, তো বলে সাবিকার কাছে। আমি বলছি চাবি আমার রুমে ইতলে বিছানার তলে আছে, গাড়ির চাবি।
পালসার নিয়ে আপনি ইন্ডিয়াতে ঢুকেছেন?
না না, ইন্ডিয়া তখন বাড়িতে ছিল, মানে ইন্ডিয়া থেকে আসছি মামার ইন্ডিয়া, মামাতে অবস্থা করছে।
ওকে, মানে আপনাদের বাড়িতে বসে হাত এরকম করছে। ওকে,
তো এবার আমি কি করছি এই চাবি দিছি, দেওয়ার পর হ্যাঁ আবার কি করছে কিছু খাইতে ইন্ডিয়া সাইডে গেছে, গাড়ির তো কাগজপত্র নাই।
আপনাদের বাড়ি কি মানে ইন্ডিয়ার পাশে নাকি?
হ্যাঁ, ইন্ডিয়া আমাদের কুমিল্লা বর্ডার সাইড
গেছে, বর্ডার সাইড। ওকে,
5 কিলো লাগে তারপর যেতে। তো হ্যাঁ, গাড়ি নিয়ে ইন্ডিয়া সাইডে গেছে। পরবর্তীতে পুলিশ আবার তথ্য পায় যে সেখানে ই আছে, মানে প্রিন্সিডিল এক গাড়ি নিয়ে শহরে যাব একটা কালো পালসার দিয়া। পরবর্তীতে হেলে করে তারা করে আমার মোটর সাইকেলটা নিয়ে নেয় পুলিশে, আমার তো শখের গাড়ি, পুলিশে নিয়ে নেয় এটা সদর দক্ষিণ থানায়। পরে তো আমাদের থানা তো আবার 14 গ্রাম, আমাদের তো ক্ষমতা নাই ওইদিকে। পরে অনেক চেষ্টা করি, গাড়িটা হয় না, এর মধ্যে আবার 3 তারিখের ফ্লাইট, কামাল ভাইয়ের গাড়িটা ধরছে 25 আগস্ট, আমার বার্থডে ছিল, ধরছিল, তো গাড়িটা ধরে নিয়ে গেছিল। পরে আমার মন খারাপ এদিক দিয়ে, এই মনে বলতেছে আর কি হিসেবে গাড়ি একটা গেছে গেছে, আর এরকম হাজার গাড়ি কামাই করতে পারবি কিভাবে? যে ভাই ফেজার কিনছে সে তো এইভাবেই কামাইছে, কিভাবে কস না, কমুনাতে আমার লোকে থাক। পরে আমি কিছুদিন আগে, প্রায় মাসখানিক আগে, এখন ইমন বলতেছে আমি বসে আছি, বলতেছে আর যাই কই খালতো ভাইয়ের সাথে দেখা করতে, কি লাগে আর বেটা 1,000 টাকার কাজ তুই চল। ইমন আবার একটা প্ল্যানিং ছিল ওই যে ও আখির সাথে পলায় যাবো, অত কিছু টাকার দরকার আছে। তো আমি তো আর জানতাম না, ও আমার নিচে নেওয়ার পর ফুল প্লেস এখানে বসে আটাটা দিতেছি, ও বলতেছে যে এমনি এমনি যে কুমিল্লাতে ওই যে ইমনের খালতো ভাইয়ের বোনের মেয়ে
ইমনের খালাতো ভাইয়ের বোনের মেয়ে, ওকে,
সেই মেয়েটার কুটিপতি, যদি সেই মেয়েটাকে যদি ওইখান থেকে যদি আলাদা করা যায় তাহলে মুক্তিপণ যা চায় তাই দিব।
মানে এটা হচ্ছে আপনার ওই ফ্রেন্ডের প্ল্যান?
হ্যাঁ, ফ্রেন্ডের প্ল্যান, কিন্তু সেটা আমি বুঝতে পারিনি।
মানে সে এই মেয়েটাকে কিডন্যাপ করবে, মানে কিডন্যাপ করে আপনারা এক ধরনের মুক্তিপণ আদায় করবেন।
মানে ইমন আর ইমনের খালতো বোনের এমন ছিল, তো আমি তো পুরা মুরগি দিল, তো আমি সবকিছু বুঝলা চাই, আমি পুরা মুরগি খেতেছি ওরা কথা হত্যা বলতেছে, তো বলার পর সবকিছু
পোড়া মুরগি বলতে হবে, যেটা বোঝাচ্ছে সম্ভবত তান্দুরি বা কিছু একটা, যাই হোক বলুন।
তো আমি তো খাইতেছি, পরে ওরা প্ল্যানিং করে তো বলতেছে যে ইতে যাইব, কিছুদিন আগে ছিল, মাসখানিক আগে, এখানে যাইব। বলছে আচ্ছা ঠিক আছে, রবিবার রাত। তো রবিবার রাতে এখানে গেছি, যাওয়ার পর এখন সিএনজি পাই না, বলে এইভাবেই যাবো। পরে ওরা আবার ইতে জুসের মধ্যে, ওই যে ওষুধ আছে না ওইটারে, মানে দুইটা ই কইরা সুইয়ের ভিতরে দিয়ে আর জুসের মধ্যে ঢুকিয়ে দিছে। এখন বলছে যে হয়তো আবার ওর খালতো বোনের ওই বিয়ে বাড়িতে, বিয়ে বাড়িতে গেলে খাওয়ালে মেয়ে ঘুমায় পড়লে ওর কাছে দিয়ে দিব।
মেয়েটার বয়স কত ছিল?
মেয়েটার বয়স ছিল তখন হাঁটতে পারে, মানে কিছু কথা হতে পারে,
ছোট
ছোট বাচ্চা। হ্যাঁ, তো পরে ইমন আর ইমনের খালতো বোনের প্ল্যান, খালতো ভাইয়ের প্ল্যান।
ইমনের সম্পর্কে কি হতো?
কার? ইমনের, ইমনের খালতো ভাই, খালতো ভাইয়ের ইয়ে হইতো আর কি,
খালতো ভাইয়ের বোনের মেয়ে।
হ্যাঁ, খালতো ভাইয়ের আপন বোন না, এমনি
আবার দুঃসম্পর্কের একটা বোন, তার মেয়ে।
আমি জানতে পারি পলাশের, মানে ইমন এদিক দিয়ে আমি এই ব্যাপারটা বাড়ানো করতে পারতেছি না, আবার এদিক ছুটতেও পারতেছি না, কি করুম, আসি নাই করে কোন রকমে আজকে দিনে ক্যান্সেল করার মতো ইমন করতেছি। তো পরে আমার বলতেছে আমার ইমন তো চিনা লাগবে, তো আমার যাবার মধ্যে তো গেছি, মেয়েটাকে দেখে আমার অনেক খারাপ লাগছে, মেয়েকে আমি নিতে পারুম না,
মেয়েটা
ছোট বাচ্চা, গায়ে হলুদের পোশাক পরছে, তো অনেক ভালো লাগতেছে। চিন্তা করে আমার তো ছোট বোন আছে, আমার বোনের সাথে কেউ মনে করে, তো আমি ওইখানে ঘুরে টুরে আশা পড়ি, তো আশা পড়ার পর খালতো ভাইরে একটা ম্যানেজ করি যে আজকে না, যখন যাইব তখন। পরে আমি আশা পড়ছি, তো এবার ইমন আমার অনেক কিছুই বলছে যে বেটা গাড়ি আর একটা কিনতে পারবে, কি হয়েছে? পরে
গাড়ির নেশা তো আছে মাথায়,
হ্যাঁ, গাড়ির মধ্যে তো আমার মাথা নেশা আছে, আমার গাড়ি হারিয়ে গেছে।
দেখুন, বাইক কি মারাত্মক ধরনের নেশা, একটা হচ্ছে চালানোর সময় মাথা ঠিক থাকে না, আর একটা হচ্ছে এটাকে অ্যাচিভ করার জন্য একটা টিন এজ ছেলে কি করতে পারে বল।
তারপর ইমনে বলে যে কি, তুই একটা কিনবি ফেজার, আমি একটা কিনুম, দুইজনের দুই কালার কিনুম, কতদিন তুই এটা চালাবি, কতদিন আমি ওটা চালাম, কবু যে দুজনের দুইটা গাড়ি, একজনের দুইটা গাড়ি, এমন কিছু। তো আমার বলতেছে আমি তো এইগুলো মাথায় নেই, আমি পলাশে ফোন দিছি, পলাশ যেভাবে হোক সিএনজি নিয়ে আয়, রাতের তখন দুইটা বাজে, যেভাবে হোক সিএনজি নিয়ে আয়, শর্ট থেকে তো কেমন কম, পলাশে এবার সিএনজি নিয়ে দুইটা বাজে যায়, আমরা আসি প্রায় তিনটা বাজে, পলাশের বাড়িতে ঘুমাই। যে সিএনজির ড্রাইভার, ওই ড্রাইভারের পরবর্তীতে ইমনের পরিচিত, সবকিছু ইমন বলে, বলার পর বলতেছে তোমার তো এইভাবে কাজটা হইব না, তোমরা একটা গাড়ি নাও নিলে যাবো। এবার কামাল ভাই তো বিদেশ চলে গেছে, আমি এবার কামাল ভাইয়ের ফোন দিই, কামাল ভাই আমার 5,000 টাকা দেন, ইমনে বলতে 5,000 টাকা দেন। আর আমারও ছিল, কারণ আমি তো গাড়ি কিনুম, গাড়ির তো একটা আছে, নেশা আছে, আমারও কিছুটা আছে। তো আমি বলতেছি ভাই আপনি 5,000 টাকা দেন, পরবর্তীতে সে ভাই আর আমাকে সাথে আর কথাবার্তা হয়নি।
আচ্ছা, আপনি কি বাসা থেকে 50,000 টাকা চুরি করলেন? এই টাকা পরবর্তীতে কি হয়েছিল?
পরবর্তীতে আম্মু তো জানি যে আমি গাড়ি কিনছি, আর আম্মু এটাও জানে যে গাড়িটা হারিয়ে ফেলছি। আর কামাল ভাইদের সাথে আমাদের যে একটা সম্পর্ক হয়েছে, কামাল ভাই আমাদের বাড়িতে আইসা খাওয়া দাওয়া করে, আমরা কামাল ভাইদের বাড়িতে খাওয়া দাওয়া করি,
এমন একটা আপনার মা কিছু বলেনি?
না, আম্মু কিছু বলেনি, মানে কামাল ভাইকে আমার আম্মু আমাদের সন্তানের মতোই চলতো, বলতো তোরা ইচ্ছা থাকলে হাজারো গাড়ি হইব, তোরা এটা লেগে টেনশন করিস না, কারণ এটা কারণ আমরা এক সপ্তাহ খাওয়া দাওয়া করিনি। আম্মু বুঝতে পারছে যে যেহেতু যন্ত্রণা আমরা ভোগ করতেছি, টেনশন পরে আম্মু কিছু বলে নাই।
আপনি গাড়ি কিনে চালানো অবস্থায় আপনার মা কিছু বলেনি?
না, প্রথম কয়েকদিন ভয় পাইতো, পরবর্তীতে দেখছে যে গাড়িটা আমাদের ফ্যামিলির জন্য জরুরি, আম্মু এদিকে চায় আমার গাড়ির পিছু করে। পরে বাইরে বলছি ভাই 5,000 টাকা দেওয়ার ভয়ে নাকি এমনিতেই ফোন আর আমার ধরে না। পরবর্তীতে যে গাড়ি ইমন আবার পরে গাড়িটার লেগা ওইটা ক্যান্সেল হয়ে যায় ব্যাপারটা, সবকিছু ওইটা আর কিডন্যাপার হয় না। তো আমি পরে দিয়ে আবার ঢাকায় এসে পড়ি, পর ঢাকায় এসে পড়ছি যে স্বপ্নার সাথে দেখা করব, তখন আম্মুকে বলি আম্মু যে কামাল ভাই যেই মামা এনে আসছে, মামা তো তখন মালটাল খাইছে, আরো 2,000 টাকা পাইবো, 2,500 টাকা এখন আমার বলছে দিতে নিয়ে দিত, আম্মুর বুঝাটু যে 2,500 টাকা নিয়ে আম্মু আবার আরেকজনের থেকে আধার করে আনে। তখন তো আম্মুর তো একটা ই থাকে, ঝাল থাকে, শুনলে কি আমার থেকে 2,500 টাকা নিচে হয়। পরবর্তীতে জানতে পারে আম্মু আমি স্বপ্নের সাথে দেখা করি, আম্মু খারাপ লাগবে না। তখন আমি স্বপ্নের সাথে দেখা করে যখন বাড়িতে আসি, আবার নারায়ণগঞ্জে না বললে আমি মিরপুরে আসি, আসার পর আম্মু আবার এটা ইতে সুরেবপুরে কল দেয়া, যে খালতো ভাইয়ের কল দেয়া, স্বপ্নের আব্বুকে অনেক গালাগালি করে, ওকে অনেক গালাগালি করে, পরে আমার তো অনেক খারাপ লাগে। পরে আমি আম্মুরে বলি যে তোমার মতো আমার আম্মুর দরকার নেই, তুমি কি লেগা স্বপ্নের সাথে এমন করলা। করার পর আমি মানে আম্মুর সাথে অনেক খারাপ ব্যবহার করি, করার পর আমি যখন আম্মু নারায়ণগঞ্জে আসছে তখন আমি বলি যে আমি তোমার মুখ দেখতাম না, তোমার দেখলে কেমন যেন আমার শরীরটা জ্বলে, আমার আম্মুরই কথা বলতেছি। তখন আমি আয়সা বলতেছি আর আম্মু বলতেছে না ফয়সাল তুই যাস না, কিছু একটা ঘটনা ঘটবো, যাইস না তুই যাইস না। আমি অনেক কান্না করে তারপর আমি চলে আসি। তো ওই যে আমার ফ্রেন্ড পলাশ, ওই আবার গাড়িতে ডিউটি করে, কল করি যে তুই কই, তোর গাড়ি সিরিয়াল আছে? হ্যাঁ আছে। পর ওর গাড়িতে আমি আয়সা পড়ি, ওর সাথেই থাকি। তো স্বপ্নার সাথে আমার যাইছে কিছু, আমি ছবি টবি তুলছি ওর আমি দেখাইছি। পরে ইমন বলতেছে কি রে আবিনা, আমি বলতেছি হ্যাঁ আসতেছি। পরে ইমন আমার বলতেছে তোর সাথে তো ঝগড়া আছে ইমান ভাইয়ের,
ইমানটাকে
ইমান আমার জেঠাতো ভাই, আপন না মানে একবারই জেঠাতো ভাই। তো আমি ওখানে গেছি, তো ইমান ভাইয়ের বিদেশ থেকে শুনছে যে ইমান ভাইয়ের বউকে ডিস্টার্ব করে পোলাপাইন এলাকা, মানে বাড়ির পোলাপাইনে আইসা আবার মাদ্রাসা লাইনে পড়ছে, তো হ্যাঁ বউর সাথে কেউ দিয়া করলে আর একটা মাইন্ডে লাগবো না। তো আমার বলে যে তুই এনতে উঠ, মুসি কিল্লেগা উঠতে গেছি ও, তো উঠলাম বাইর থেকে বাইর। তো একজনের বাড়িতে গেলে এইভাবে তো বাইর করে দিতে পারেন, আমার এটা মাইন্ডে লাগে, আমার ঘাট দূরে বাইর করে দিলে। পরে আমি বলি যে বাড়িতে একটা সাইনবোর্ড না লাগাইবেন, কইবেন যে প্রবেশ সারা নিষেধ বিনা অনুমতিতে। তো এগুলো কইছি, পরবর্তীতে আমার জুতা খুলে বিকতে চায়। আমি আবার খুব রাগি ছিলাম, রাজনীতির লাইনে ঢুকছি আবার। তো এই গিয়ে এই দোকানের সামনে তো রট একটা নিয়েছি, এদিকে আয় তোর অবস্থা খারাপ করলাম বকা টকা দিয়া। পরে এদিকে আয় কইয়া মানে এমন করছি, পরবর্তীতে ওর একটা জাল ছিল না। পরে আমি আবার দোকানে বসে অনেক কাঁদছিলাম, ওরে খুব ভালো জানতো আমার বাড়িতে গেছি, আমার বাইর করে দিবো এটা ঠিক না, কিন্তু ওর অবস্থা খারাপ
করবো।
পরে ঢাকার থেকে আসলাম, ইমনও তো বলছে যে ওর ছেলেটা কিডন্যাপ করি, আচ্ছা ঠিক আছে। বাজারে গেলাম ফিল্টারে কি
মানে যে আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল সেই ছেলেটাকে,
ওর ছেলে মানে ওই ইমান ভাইয়ের ছোট ছেলে।
কত বয়স ছিল ছেলেটার?
বয়স ছিল ওর 18 মাস।
মানে আপনারা এই এই যে কিডন্যাপের প্ল্যান বারবার করছেন, এই কিডন্যাপের প্ল্যানটা কি আগে থেকে করেছেন শুধুমাত্র বাইক কেনার জন্য, নাকি এই যে যার সাথে মিলে কাজটা করার চেষ্টা করছেন সে আগে এরকম কিডন্যাপ করেছে?
সে আগে এমন কিডন্যাপ করেছিল কিনা সেটা আমি জানি না।
ওর একটা বাইক ছিল তাই তো?
না বাইক তো আমার ছিল, আর ওর খালতো ভাইয়ের বাইক ছিল। ইমনের বাইক ছিল না, ইমনের একটা ছিল যে আমার বাইক আছে, ওর খালতো ভাইয়ের বাইক ছিল, ওরও বাইকের দরকার,
এবং সেটা ওই এই ধরনের
কাজ করি দূর। আর ওর খালতো ভাই ওকে এটা বলছে,
ওর খালতো ভাই কি ধরনের কাজ করতো?
হ্যাঁ খালতো ভাই এইসব কাজ করতো, এটাই মন জানে, আমি জানতাম না। তো আমাকে যখন বলছে যে তোর যেহেতু একটা ওর সাথে একটা খুব আছে, তো এটা তুই ওর দিয়েই পূরণ কর, আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো বাজারে গেলাম, ফিল্টার দিলাম, আমি দুধ মিশালাম, মিশালাম ফাইজলামি করতে করতে আমি আবার কিছু বেশি ফাইজলামি করতে করতে আমি অর্ধেক খাই ফেলি,
মানে এই ফিল্টার
দুধের মধ্যে। হ্যাঁ ফাইল ফাইজলামি করতে ওর ও মানে ইমনও আমার ঘরে, ওর খালতো ভাই আমাদের ঘরে, 11:30 বাজে। তো গ্রামের বাড়িতে সবাই ঘুমে যাবো, 1 বাজে আমরা যাম ওদের রুম থেকে আনতে।
এগুলো আপনি কেন মিশালেন?
মিশেছি যে ঘুমের মধ্যে বাচ্চারা খাওয়াইলে বাচ্চা ঘুমায় পড়বো, তখন নিয়ে আসলে আর ওই কান্নাকাটি করবো না। এগুলো আমার সব ইমনের খালতো ভাই বলে। তো যাওয়ার পরে ফাইজলামি করতে করতে আমি করি যে আমার পুরা শরীরে শোধ নাই আর, এখন ইমন যা বলে আমি তাই করতেছি। তো ইমন বলতেছে আয় যাই। আমি পরে এরপর বলি যে বাড়িতে ঢুকবি কেমনি, কই কাটকা বাড়ি ঘর ছিল, কই টিন কেটে ঢুকুন না সমস্যা না। পরে অতীতে
টিন কেটে ঢুকবে?
হ্যাঁ হ্যাঁ।
এগুলো করেছে আগে কখনো?
করছে হয়তো,
আমি ফার্স্ট টাইম।
তো এখন বলতেছে তো ইমনে আবার কিচি দিয়ে আমাদের ঘর কিচি আছে কিনা, আমি বলছি হ্যাঁ আছে। তো মানে ছোট একটা কিচি নিছে, কিচি দিয়ে হালকা ভাবে কাটছে, কাটতে হালকা হালকা ভাবে টান দিলে এটা যেতেছে। তো আমি একটু দূরে থেকে উঠে দিয়ে শব্দ হইতেছে, আমি আবার সব দিকে ফার্স্ট মানে ফাইজলামির মধ্যে মধ্যে মানুষের বাড়িতে গিয়া মুরগি চুরি করে আইনা খাইয়া ফেলতাম, মানুষের ওই যে গাছে ফল টল আছে না এগুলো আইনা খাইয়া ফেলতাম, ঘরে আইনা চুরি করতাম, কাঁঠাল বস্তা বুড়া বুড়া আইনা চুরি করে খাইতাম, এগুলোর মধ্যেই ছিল। তো আমি কিভাবে একটা ই থাকতো এটা আমার একটা ই ছিল। আমি বলছি দাঁড়া এই কাজটা আমি করি। পরে আমি হালকা হালকা ভাবে ছিঁড়ছি, এখন ওই আবার একটু চিকন। আমি কই আমি তো ঢুকতে পারলাম না, ভয় লাগে। আচ্ছা ঠিক আছে আমি ঢুকতেছি, ওই ঢুকিয়া দরজা খুললা দেয়।
এটা কটার সময় করেছেন?
এটা প্রায় রাতের 1:30 বাজে।
রাতের 1:30 সময় আপনারা মানুষের ঘরে ঢুকলেন, ঢুকে দরজা করলেন, ওকে।
তো তাদের আলমারিতে 2,00,000 টাকা ছিল, তাদের স্বর্ণ গয়না ছিল, এগুলোর মধ্যে তো কোনো লোভ নেই, বুঝলে ছেলে কেন। তো ও আবার সারা রাত, ও আবার হার্টের রুগী, ওর নাম হেলাল ছিল, আমার ভাতিজা।
মানে হার্টের রুগীটাকে
ওই যে যাকে কিডন্যাপ করবো, হ্যাঁ হার্টের রুগী। ওর জন্য
কত বছরের বয়স?
18 মাস।
মাত্র 18 মাসের বয়সের বাচ্চা তার, সে হার্টের রুগী।
হার্টের রুগী কয়েকবার মারা যেতে হলো, অনেক টাকা খরচ করে, কিন্তু আমি তখন এটা ছিল না। ওই যে আমি যে দুধ খেয়েছিলাম, আমার মাথা তো তেমন ব্রেন ক্লিয়ার না। তো এবার আমি কি করছি গিয়া, এখন তখন গিয়া দেখতেছি যে ভাবি ছোট ভাবি হেলারে দুধ খাইতেছে, তখন তো পেট ভরা, আমি ফিটার দিই, ফিটার ফালাইতে।
1 মিনিট, আপনি ঘর কেটে ঢুকেছেন, আপনার ভাবি দুধ খাওয়াচ্ছে, আপনাকে দেখে কি জামাই আদর করবে ওখানে?
না না, আমাকে তো দেখতেছে না, তারা তো ঘুমের মধ্যে, মানে ও সারা রাতই দুধ খায়, মানে রাতে তখন 2 বাজে, সারা রাতে দুধ খায়। আর আমি গেছি কিভাবে, কারণ ভাবি তো আমার একটু নখ দেখলো বুঝতে পারো যেটা ফয়সাল, তাই আমি মুখের মধ্যে গামছা দিয়া খালি চোখ ছাড়া সব ঢেকে ফেলছি, আর কালো শার্ট পরছিলাম।
ভাবি তাকে দুধ খাওয়াচ্ছে, ভাবি টের পাবে না আপনি ঘরের মধ্যে ঢুকবেন?
হ্যাঁ, ঘরের মধ্যে ঢুকে তো আপনার, তাদের তো ফ্লোর পাকা ছিল।
ওকে,
আমি আস্তে আস্তে করে ঝুঁকি নিয়ে, যখন ভাবি, কারণ এক সাইড শুল তো এক সাইড ব্যথা করে, অন্য সাইড যায় না, তো ভাবি অন্য সাইড ফিরছে, আর আমি হেলালের দুধ দিতে আসি, আর দুধ ছয় দিতেছে মানে খাইতেছে না, কারণ তোর পেট ভরা। আমি বাইরে এসে গেছি কি দুধ খানা কি করবো, ঘর বেড়ার লইয়া যায় আপনি বলতেছে। তো আমি বলতেছি না তুই সবাই কই যা তুই, আমি এদিক দিয়ে দেখতেছি। তো এদিক দিয়ে আবার সবাই কি করছে, আমি যদিও চিল্লা চিল্লি হয় নিল তো কি হবো, সবাই তো বাইরে হয়ে যাবো ধরা খামু। তো বাড়ির আশেপাশে যা আসলো, তা আবার একটা বাড়ি ছিল রাস্তার এই পাশে, নতুন করে বাড়ি করছিল। তো আমি এবার বাইরে দিয়ে দরজার যা যা আসলো সব দরজা বাইরে দিয়ে মেরে দিছি। আবার ইমন যখন ঘরে থাকতো, ঘরে গিয়ে দরজা গুলো এই টাইমে সবগুলো মেরে দিছি। আবার আমাদের ফিটকারির মধ্যে চিবা ঢুকে রাখছি যাতে না খুলে, যাতে আমরা এই সময় যাতে চলে যেতে পারি। তো হেলালে হেলাল তখন তো সুস্থ, আমি পরে টান দিয়ে নিয়ে আসি মেরের টাইমে, নিয়ে আইসা মুখ বন্ধ করে রাখি, ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে প্রায়, হার্টের রুগী ওরে নিয়ে আসতেছি। তখন আবার যখন বলতেছে ও, ওর আম্মা বলতেছে ও হেলাল রে হেলাল, আমার হেলাল রে লয়ে যেতেছে লয়ে যেতেছে। তখন
বুঝিনি মা কি বলছে,
ও হেলাল রে হেলাল আমার হেলাল রে কি জানি নিয়ে যেতেছে, এটা বলতেছে।
ওই টান দেওয়া অবস্থায় ওর মাটির পেয়ে গেছে,
টের পেয়ে গেছে। আমি ঘর থেকে বাইরে দূর দিছি, ও আবার কি করছে আমার পিছি পিছি, ইমন আবার আমার পিছি পিছি না আইসা, ও আবার অন্যদিকে চলে গেছে মানে ঘরের পিছে।
হেলাল তখন আপনার কাছে?
হেলাল তখন আমার কাছে।
আরো একটি ব্রেক নেবার শব্দ, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি মাত্র চার মিনিটের। যারা ফয়সালকে শুনছেন তারা বুঝতেই পাচ্ছেন যে ধীরে ধীরে কি ঘটনার মুখাপেক্ষী হতে যাচ্ছে। একটি অবাধ্য জীবন, অবাধ্য কৈশোর কি ধরনের ঘটনার জন্ম দিতে পারে, কিভাবে জীবনটাকে স্ম্যাশ করে দিতে পারে, সেটার জন্য আজকের যাহা বলিব সত্য বলিব বেস্ট এক্সাম্পল। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচেয়ে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ আর জে কিবরিয়ার সাথে। ফিরে আসবো মাত্র চার মিনিট পর, সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন এবিসি রেডিও FM 89.2। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 চার মিনিট পর আরো একবার মোস্ট ওয়েলকাম রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আপনি আছেন আর জি কিবরিয়ার সাথে, শুনছেন এবিসি রেডিও। ফয়সালকে আজকে জীবনের সত্য বলার মঞ্চে বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শোতে আপনারা শুনছেন। লাখ লাখ শ্রোতা দেশের বাইরে এবং দেশের ভিতর থেকে যারা শুনছেন তাদের সবার জন্য একটি ওপেন প্ল্যাটফর্ম হচ্ছে JBSB। যদি মনে করেন আপনার জীবনের অপরাধ বোধ, আপনার জীবনের প্রায়শ্চিত্ত এবং ভুল মানুষকে সচেতনতার আলোর পথ দেখাতে পারে, তাহলে যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা আপনাকে এই মঞ্চে নিয়ে আসতে চাই, স্বনামে কিংবা ছদ্মনামে, গোপন করে কিংবা প্রকাশ্যে। আপনি স্বীকার করতে পারেন কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার প্রায়শ্চিত্ত আপনার জীবনে কি হয়েছিল। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা আবারও ফিরছি আমাদের আজকের অতিথি ফয়সালের কাছে। ফয়সাল তারপর?
তারপর ও হেলাল হেলাল আমার হেলাল নিয়ে যেতেছে। তখন একটা মা থিকা ছেলে টেনে নাও, মা থিকা তখন আমি তো মানুষ না, ও মানুষ হয়ে গেছে, আমি কি জেনে খাইছি আমি নিজেও জানি না। তো ওরা জানতো
আপনাদের কি কোনো প্ল্যান ছিল এই বাচ্চাটাকে নিয়ে কোথায় রাখবেন কি করবেন না করবেন?
আমার খালি এটাই ছিল যে আমি ওকে একটা উপযুক্ত শাস্তি দিব, আমার গাড়িরও দরকার নাই কিছুরও দরকার নেই, আমি একটা শাস্তি দিব। এবার মাথায় এটা ছিল না যে বাচ্চা নিয়ে কি করুম না কি করুম। তখন তো ইমন আর ইমন খালতো ভাই জানে, তারা কি মুক্তিপণ চাইবো পরে না কি করবো না করবো, আমার তেমনটা ছিল না মাথায়। এখন ইমনে আবার ঘরে পিস দিয়া ওই দিক দিয়ে আবার ধান খেতে আসে, ওই দিকে দৌড় দিছে যখন বলতেছে ওই হেলাল রে হেলাল আমার হেলাল নিয়ে যেতেছে। আমি দৌড়ে রাস্তাতে আইসি ফয়সাল ভাইয়ের সামনে, এখন দেখি যে ওই যে চোর চোর করে আলাম্বু দিছে, এদিক দিয়ে বাচ্চা আমার কাছে, ওর খালতো ভাইয়ে পলাইছে গাড়ি নিয়ে, সবাই পলাইছে আমার কাছে বাচ্চা, আমি এখন কি করবো? আমি গেছি ফাঁসি। এখন আমি কি করছি, ছেলেটার রাস্তার কামড়া ফালাইছি থুইয়া, আমি দিছি দৌড় দৌড় দিয়ে ওই বাড়ির পিছি দিয়ে আইসা কি করছি, বাড়িতে আইসা পড়ছি মানে ঘরে এসে শুয়ে আছি। এখন তো দিক দিয়ে চোর চোর করা, ওর মা তো অনেক কান্না করতেছে, এখন হয়তো বা ইতে খেতে, আমি আবার দিক দিয়ে ঘুরে টুরে আইসা পড়ছি, কারণ একটা চোর রে তো জিগেলি বুঝতে পারছে সে চুরি করছে কিনা, আমার মনে একটা ভয়। তো আমি ওই আরেক কিছু যে ফাতেমার সাথে দেখা করতাম না রাতে একটা চলাচলি আমরা ই করতো, ফাতেমাদের বাড়ির থেকে ঘুরে টুরে আইসা আমি দিক দিয়ে আসছি, পাওটা যে ময় লয়ে গেছে দুইছি সবকিছু চেঞ্জ করে আবার পুরে আমি ঘরে শুয়ে আসি ভয়ে, মানে আমি জাম নাই না যদি আমাকে ধরে লাই, আমার ভয় ছিল। এদিক দিয়ে এখন এখন হেলাল লোপাই নাই, এখন ইমন রো ধরে নাই। তো এবার ইমন তো একবারই সবাই দুর্ব, তো ওর আবার কাকা ছিল ভাই শিলিম কাকা, আমার কাকা হয় আমার ভাতিজা কাকা, শিলিম কাকা আবার খুব ঢাপটশালী ছিল। তো পরবর্তীতে বলে চোর দর্শি চোর দর্শি, রাতের কথা তো শোনা যায়, আমি বাড়ির থেকে শুনতে পারতেছি চোর দর্শি চোর দর্শি, তখন আমি বুঝতে পারছি যে ইমন রো দূরে ফেলছে। তো এবার আমি ঘরে শুয়ে আসি, আমার তো ভয় কারণ পাবলিকে মাইরা লাগবো জীবনে, রাতে তিনটা বাজে চুরি করা জীবনে মেজার লেখবার নাকি 86 এমএ। পরবর্তীতে ইমনের যখন আমার একটা কাকা যায়, ও যে ফাইমার সাথে আমার সম্পর্ক ছিল ওর আবার এই সম্পর্কে, ওই কাকা গিয়া ইমন আবার কাকার পায়ে ধরছে, কাকা আমার ক্ষমা করে দেন। তো যে বাড়িতে চুরি করছি ওই বাড়ির লগের বাড়ি আবার ওই আকিদের বাড়ি যে ইমনের সম্পর্ক করে, তারা মনে করছে যে আকির সাথে দেখা করতে আসছে। তারা যে বলছে চোর ধরছি চোর ধরছি, আমি ভাবছি যে অবশ্যই ইমনরে দূরে হয়েছে। কিছুক্ষণ পর এই যে হেলালের কাকা, এই হেলালের আব্বার আবার চার ভাই ছিল, তিন ভাই, ওই হেলালের কাকা আমার ভাই ইকবাল ভাই আছে, ফয়সাল করে তুই, আমি আমি তো ভাবনা দিচ্ছি, আমি তো খাইছি মাতালের মতো, যে কয় আমাদের হেলালের তো চুরি করে নিছে। আমি কয় হ্যাঁ কে নিয়েছে, আমি এমন করি বলি আচ্ছা কে নিয়েছে। পরবর্তীতে যে আমি যে ভিজা পায়ে যে ঘরে গেছি ময়লা টোলা, তারা চেক করে গেছে, আবার আমার পাহারা দিতেছে, আমি কোনো বাড়ির থেকে বাইরে হতে চাই কিনি, তখন তো আমার মাথা ছিল না, আমি খাইছি শুয়েছি আর ঘুম। ফজর নামাজের টাইমে উঠছে, দেখি যে সবাই উঠানো গেছে, সবাই আমাদের উঠানো মাঝখানে, এদিক দিয়ে তো আমরা ঢাকা এসে পড়ছি কেউ নাই, সবাই উঠানো মাঝখানে। তখন আমার কাকা ও যে সেলিম কাকা ডাকছে, বলে এদিকে
সেলিম কাকা কোনটা, এটা
সেলিম কাকা যে ইমনের ভাই, সেলিম কাকা রাজনীতিবিদ এলাকার মধ্যে, আমাদের মানে আমাদের বাড়ির একটা মাতাওয়ালা, আবার আমার আমাদের বাড়িতেই মেম্বার। তো এবার এদিক দিয়ে একটা কথা, আমার আম্মু আবার ইলেকশন করতে পারে, মেম্বার ইলেকশন, মানে সব দিক দিয়ে ওকে করে রাখছে, শেষ পর্যন্ত আমি এটা কিছু বলতেছি। তো এবার আমি আসছি, আসার পর এবার আমার বলতেছে, আমি দেখি তো সব ঘাবড়ে গেছে আর আমার পা কাঁপতেছে, ওই যে জুতা জুতা তো ইয়ার কাছে ইমনের কাছে। তো পরে আমি আবার আমার সাথে যে শুয়েছে তার জুতা দিয়া পুরো আসছি, তার আবার বলছি যে কেউ যদি আইসা বলে যে কয়টা বাজে ঘুমাইছি, তুই বলবি যে 11টা বাজে আমি তোর লগে শুয়ে আছি, কারণ কাহিনী 2টা বাজে। পরে ও আবার ভয়ে বলে যে ও কয়টা বাজে আইয়া ঘুমাইছে আমি জানি না, কিন্তু আপনারা সকালবেলা দেখেছিল আমার সাথে, কারণ ও যদি আমাকে বাঁচাতে চায় তাহলে তো ও এটার মধ্যে চলে আসবো, আর হয়তো যাই নিয়ে গেছে যে ছেলে চুরি হয়েছে, তো সবাই তো যাবে সবার বাঁচানো লাগে। এখন আমার বলে এটা কাহিনী হয়েছে, তুই
রাত্রেবেলা কি হেলালকে পাওয়া গেছে ওই সময়?
হ্যাঁ, হেলাল ওই যে যে জায়গায় রাখছি জায়গা থেকে কান্না করতেছে ওরা নিয়ে
নিয়ে গেছে।
তো পরবর্তীতে আমার বলছে যে তুই কই আসলি কালকাতে, বলছি যে ঘরে আসি, সত্যি করে না হলে অবস্থা খারাপ হয়ে যাবো। তো আমি ভাবতেছি যে যা করছি এখন শিকার তো চলে যেতে হবে, কারণ ইমন তো হয়তো বইলা দিছে, কারণ ধরা খাই গেছে মরণটা। পরবর্তীতে আমি আর কিছু বলি না, পরবর্তীতে আমার হাত পিস দিয়ে বান্ধে পাও বান্ধে, তখন আমাকে সেলিম কাকা, আমি তখন বলি যে হ্যাঁ আমি নিছিলাম, এটা বলছি যে সাথে সাথে এই তারা ধর এমন করে আমার হাত পিসে দিয়ে বান্ধে পাও বান্ধে, আমার মানে কি করবো মনে হয় না রিমান্ডই পাবে মারে, কারণ জীবন আমার মা বাবা আমার কোনোদিন একটা ফুলের টোকা দেয়নি, যখন যেটা চাইছি এটা দিছে। তখন এভাবে মারছে, মারার পর তখন আমি বলি যে ইমন কই, এটা বলছি তারা বুঝতে পারছে যে সবার সময় তো একসাথে চলি, তো ইমন রাঞ্চি ইমন রো মানে মারে।
তার মানে আপনি যেভাবে গেস করেছিলেন যে ইমনকে ধরেছে, আসলে ইমনকে
ধরে নাই, বুঝতে পারছে যে ইমন আছে। পরবর্তীতে ইমন রো আনছি, ইমন রো এইভাবে মারলো, আমার 15টা বাড়ি দিছে, ওকে 10টা বাড়ি দিছে, কারণ ওর কাকা ওকে 10টা বাড়ি দিছে নাই। তখন ওই যে আখির ভাই আসছে, আয়সা বলতেছে চোর জন ধরছেন, চোরের চোখে দোকানের সামনে বাঁধে, সবাই আসবো দেখবো এমন করবো। তখন ইমনে আবার গ্রামের মধ্যে তেমনই নেই, আমার একটা ছিল, আমি চুলে কালার আছে এখন মাথার মধ্যে, চুলে কালার আছে, কালার করতাম, চুল আবার এত বড় ছিল, সামনের একটা চুল ছিল আমার জামি পর্যন্ত পড়তো, এটার জন্য অনেক মেয়েরাই করতো। তো সবাই এমন করতাম গ্রামের মধ্যে, আমার একটা খারাপ পি ছিল, তো ওর রেকর্ড ছিল না। তো এখন পরবর্তীতে আমি চিন্তা করছি যে যদি এখন যদি জানে যে কিডনিবারের সাথে জড়িত, তাহলে তো আমাদেরকে জেলে দিয়ে দিব, আর জেলে দিলে তো জীবন জেল থেকে বাড়িতে পারবো না। তখন আমাকে দোকানের সামনে বাঁধে, বাঁধার পর আমাকে এখানে সিগারেটের পোড়া দেয়, সিগারেট পরে আমাকে মারধর অনেক করে, পরে পিসমুরা হাত দিয়ে বাইন্দা সবাই বাইন্দা রাখে। এখন গ্রামের মানুষ সবাই এসে খালি আমার দোষ দেয়, বলে যে ফয়সাল খারাপ, ইমন ভালো, ইমন রে তুই কিল্লে গানলি সকালে এখন মার।
তখন আপনার মাথায় বড় বড় চুল?
হ্যাঁ, তখন মাথায় বড় বড় চুল। তখন এবার আম্মু মানে আম্মু তো পরবর্তীতে শুনতে পারছে, আম্মু তাড়াতাড়ি করে দেশে মানে বাড়িতে আসতেছে, ঢাকার থেকে বাড়িতে যাবো। এর মধ্যে ওই যে সেলিম কাকা বুঝতে পারছে যে নাসির মানে আখির ভাই আসার একটা উদ্দেশ্য হচ্ছে ওই যে ওর বোন যাতে দেখা যাতে ইমনের সাথে সম্পর্কটা না করে, এই কারণে হ্যাঁ একটা স্বার্থকের জন্য এনে আমাদেরকে বাড়িতে নিছে। নেওয়ার পর আমার জেডা সেক্রেটারি আব্দুল কাদের এর ঘরে রাখছে, রাখার পর আমি ইমনরে বলি ইমন এখন কি করব। পরবর্তীতে ইমন তো কারণ সবাই তো ইমনরে সাপোর্ট দিই, ইমন ভালো, ইমন কিছু বলে না। পরবর্তীতে ইমন বলে যে এমনি এমনি তোর তো একটা সূত্র দামি, তুই এটা তোর উপর নিয়ে আনে আমার বলে। তখন তো আমার মাথায় কিছু নাই, যা কইতেছে তাই নিতেছি। পরবর্তীতে বিশাল বড় করে এক চালিশ, এর মধ্যে আমাকে সবাই জিজ্ঞাসা করে যে কি হয়েছে, বলছি যে আমার একটা সূত্র দামি ছিল, ওই সূত্র দামির লেগে আমি এমন করছি ডল্লা গানের লেগে, বাসার থেকে নিয়ে ডল লাগানো লাগে। সবাই কইতেছে যে রাতে 2টা বাজে কি এর ভয় লাগাস, তুই যদি ভয় লাগাতি দিনে পোলা বারে লুকে রাখতে পরে আবার দিয়ে দিতে কি এর ভয়। পরবর্তীতে কয় পরে ইমনরে বলতেছে ইমন আবার বাজারে বোর্ডিং এ থাকে, কয় ইমন রানছে কে, ইমন বলে যে ফয়সাল আমার ফোন করে আনছে, তো আবার খেপা ইমনরা আবার একটু ই ছিল, ইমনের খালতো ভাই আবার ডিবি ছিল, সবাই আসছে কয় ইমন, পরে নালিশে বলতেছে বলে ইমন তুমি নিশ্চিন্তে থাকো কি হয়েছে সবকিছু কো, ইমনও কয় যে ফয়সাল আমার ফোন দিয়ে আনছে বলছে ওর সাথে থাকতে আমি আসছিলাম। পরবর্তীতে আমারে আবার আনে আইনে আমাকে অনেক মারে, পরে আমার এইগুলার মধ্যে প্লাস দিয়া নখগুলা টেনে টেনে তোলার লাগে কয় হাজার হিসাব, তারপর আমাকে সকালে তো 15টা বাড়ি দেয়, তারপর প্রতিটা বাড়ি আমি গুনি আমাকে প্রায় কত 47টা বাড়ি দেয়। আমার পিঠে দাগ আছে ভাই, যদি আপনি দেখতে চান আমি দেখাম, আমি ছবিও তুলে রাখছি। তারপরে গ্রামে তো সবাই একটা হয়েছিল যে এই যে ফয়সাল এমন একটা ছেলে, ফয়সাল ফয়সাল ছেলে চুরি করছে, ছেলে চুরি করছে, পুরো গ্রামে ছেলে চুরি হয়ে গেছে, আমার ক্লাসমেটরা আসছে সবাই দেখছে ফেসবুক হয়ে গেছে যে ফয়সাল ছেলে চুরি করছে, ইমন ভালো ইমন রে এমন জড়াইছে। পরবর্তীতে সবাই কি কম আইতে দূর যাইতে দূর এমন করতেছে, পরে দিয়ে আমাদের বাড়ির ঘরের সামনে আম্মু তখন ছিল, আম্মু এসে আমার খেন্দা খেন্দা করে ফয়সাল তুই এই কাজটা না কইরা আমার একটা বিষ কিনা দিতি, আমি বিষ খেতাম তুই আমার মাছ সম্মান সব শেষ করে। আমার ছোট বোনটা যখন দোকানে যায় তখন ছোট বোনটারা কয় সোরের ভাই আইসে, আমার ছোট বোনটা আইয়া কয় ভাই দোকানে থেকে আইসি সবাই কইতেছে যে সোরের ভাই বই নাইছে, এগুলা শুনলে আমার তে মরে যেতে মন চায়। তখন আমি সাথে সাথে ঘটনার হওয়ার পর সাথে সাথে আমি ওদেরকে ফোন করি যে আসার মতো আমার মতো ভুল যাতে কেউ না করে, ইমন সব ভালো। তারপর এই দিক দিয়ে আবার আমার যখন মারতেছে তখন আমি দাদারে, দাদা তো আমার মেম্বার, দাদারে আমি বলি দাদা আমার একটা সুযোগ দেন, আমি গ্রামে দরকার খুঁজে থাকতাম না আমাকে একটা সুযোগ দেন। তখন আমাদের বিপক্ষ দল যে করতো মানে আমার নির্বাচনে দাঁড়াইছে, বিপরীত দল যে করতো আরেকটা মহিলা মেম্বার, ওই মহিলা মেম্বার কয় যে অরমাও জড়িত আছে, মানে আমার মাকে একটা বদনাম দেওয়া যায় যাতে না করে। তারপর বলতেছে যে অরমারে আন, আমরে আনছে, আমরাও বলে যে ওরা লাডি পিটা করে। তখন হাজারি সব আমার আম্মুরে লাঠি পিটা করতে যায় আমার সামনে, পরবর্তীতে আম্মুর আর করে নাই এসা পরে, পর বলে যে আম্মু নাকি এই জড়িত। ইমনের গার্ডিয়ান সবাই বলে কয় আমি ছেলে নিয়ে ঢাকা দিয়ে আসুম আর আম্মু এনে গিয়ে বিক্রি করে দিব, আম্মু কয় তুই কাজ করলি গেলে আব্বু আমারে অনেক ভালোবাসত, আব্বু শুননা পরবর্তীতে সাথে সাথে আর্টিস্ট বিদেশের বাড়িতে যেখান থেকে আমার জানায়। তো মন সে যখন আমাদের ডাইক আনছে তখন ইমন কি বাহানা মনে হয় কিছুই জানে না, ওরা মাইরা মাইরা শেষ করে দিছে আমার 47টা বেতের বাড়ি দিছে। তারপর বলে যে ওর চুল কাট, বলে আমার চুল সবগুলা কাইটা দেয়। এরপর বাড়িতে আসি প্রায় এক সপ্তাহের মতো, তখন আমি সাথে সাথে আপনাদেরকে কল করি, মানে আমার যে অবস্থা হয়েছে মানে আমি বাঁচে দেখ মরার মতো, ক্লাসে যাইতে পারি না, ক্লাসের থেকে সবাই কল করে যে ফয়সাল তুই যদি বোর্ডিং এ না আসস, কারণ আমাদের সামনে পরীক্ষা, তুই যদি বোর্ডিং এ না আসস তাহলে আমরা বোর্ডিং এ যেতাম না, তুই যদি পরীক্ষা না দাস আমরা পরীক্ষা দিতাম না। পর রাস্তায় আসি, রাস্তায় আসলে সবাই তাকায় থাকে, সবাই মুখের দিকে তাকায় থাকে। যখন মহিলা মাদ্রাসার থেকে আমি মেয়েরা যাইতেছে সবাই তো আমার চিনে, গান ডান্স করি সবাই, হাজার হাজার বিয়েতে আমার ভিডিও আছে, সবাই আঙুল তুলে দেখাবো যে এটা আসি। আসার পর এই দিকটা তো আমার আম্মুর রাজনীতির সবকিছু শেষ, যখন আসি তখন মহিলা মাদ্রাসার মেয়েরাও বলতেছে সবার দিকে আমাদের মাথায় চুল নাই, সবাই দিকে আসতেছে সবাই টিটকারি করে। তখন আমি রাস্তার পাশে বসে আছে মানে একটা ছেলে আমাদের বাড়িরই, তখন ওর সাথে কথা বলতেছি, ওর কাকা দেখছে দীক্ষা করে কি তুই ওর সাথে কথা বলছিস কি লাগা, তোর সাথে কথা বললি মানে আমাকে এমন করছে যে যে ফয়জালের যেদিকে যাইতাম বন্ধু মানে আমার যারা সব পুরো অচলা ছিল, আমার একটা কাকা ছিল যেখানে যেত এখানে আমার নিয়ে যেত, আমার কোনো ফ্রেন্ড নাই, আমি মানে সারাটা দিন ঘরে থাকতাম, রাস্তায় যদি একবার না আইতাম আমার ফ্রেন্ডের পাত হজম হইতো না, আজকে আমার সব ফ্রেন্ড শেষ খালি একটা বুলেট কারণে সব কিছু শেষ, সে বন্ধুত্বের লাইগে এত কিছু বললাম, বন্ধুদের লাইফ বহুত কিছু করছি, যে বন্ধুরে বুকে কার করাই তার ফ্রেমের ইয়ে করছি, যে পলাশের লাইগে আমি তার কত রাত জেগে তার মায়ের সাথে করে দিছি, আমি বিয়ে করাই দিছি, কিন্তু ঘটনার পর থেকে পলাশ মোবাইল বন্ধ করে রাখছে, ভাবছে যে ওর উপর নিয়ে কত চাপ আসে। আমি ঢাকা আসুক, আমি বলছি যে তোর গাড়ি দিয়ে আমি ঢাকা আসুক, ও বলে না তোরে না যেত না, কাল এগিয়ে এমন করলাম। পরবর্তীতে আম্মু আমারে বলে যে দেখ যা কিছু হয়েছে সবকিছু মাটিতে, যা কিছু হয়েছে সবকিছু চাহিদা দিয়ে নিজে একটু বাঁচার চেষ্টা কর ঠিক করে, এগুলোতেই বয়স করছো, যাই করছো ভুল করছো, আর যাই করছো আমার আম্মা মানে সান্ত্বনা দেয়, ছোট মনে হয় যে এগুলা কইলে কে আর বাচ্চা দেখতে মন চাইবে। আমার ছোট ভাইরে বলি যা মাদ্রাসায় যা, কেমনে যাবো সবাই এলে কচুরের ভাই আছে। তখন ক্লাস দেখা মেয়েরা বন্ধু ফয়জাল ভাই আপনার এই কাজ করছেন, তখন আমায় আমি কোনো কথা হইতে পারি না। আরে ভাই আমারে কয় খিরে, পরবর্তীতে জানতে পারি যখন আমারে মঞ্চের মধ্যে মারতেছে তখন আরিফ সহ্য করতে না পারে দেওয়ালে অনেকগুলো মাথায় বাড়ি দিয়া আরিফে চলে যায় বাড়িতে, কয়েকগুলা না দেখে আমার মরণ যদি হইতো ভালো হইতো। বন্ধুত্বের কারণে বহুত কিছু করছে তার বিনিময়ে, কিছুই যেই মনের লেগে আমি যদি আমি বইলা দিতাম আজকে যে ইমন আসিল ইমনের খালতো হয়ে আসিল সবকিছু আসলো হয়তো আমি ভালো হয়ে যেতাম, কিন্তু ইমনের আমি বলছি ইমন দেখ সব দোষ তো আমার উপর আইসে, যাই করছি দুজনই করছি দুজনই মাই না দিই। ইমন কয় ইমন কিছু কয় নাই, ইমনে আমার জানে ফাঁসাইয়া দিছে নিজে ভালো হইয়া ঘরে চলে গেছে, সবাই জানে যে আমি ইমনের ইমনের লাইফটা নষ্ট করে দিছি, কিন্তু ইমন যে আমার লাইফ নষ্ট করে দিছে এটা কেউ জানে না। এরপর যখন আমি ঢাকায় এসে পড়ুম তখন সিএনজিতে উঠছি, এখানে আসুম উঠার পর এখন মানে বলতেছে যে এলাকার কাহিনী, মানে তিনটা মহিলা পিছে বসে আছে আমি সামনে বসছি, পরে বলতেছে এলাকার কি কাহিনী জানেন, এই বাড়িতে তো ছেলে চুরি হয়েছে এখন কি জমানো আছে ছেলেরও চুরি করে নিয়ে আনে। তখন যে আমার পাশে বসতে সে তো আমার চিনছে বিচারে ছিল, এটাই কাহিনী না অন্য কাহিনী। পরবর্তীতে যখন বাজারে আইসা নামছি তখন একটু দূরে গিয়া দেখা যায় আঙ্গুল দিয়া খুব উজি ওই ছেলেটা, পরে মহিলাটা বললো আল্লাহ রে আমি ছেলের সাথে আইসি জানলাতে পরে সিএনজিতে আসতাম, এইভাবে ত্যাগ শিকার হয়েছি এলাকার থেকে।
আমরা যাহা বলিব সত্য বলিব সব সময় যে জিনিসটা দেখাই সেটা হচ্ছে একজন অপরাধীর জন্মটা কিভাবে হয়, অপরাধটা কি হয় এবং অপরাধের পরের প্রায়শ্চিত্তটা কিভাবে হয়। ওর জীবনে তো ভুল অবশ্যই আছে, অপরাধ অবশ্যই আছে এবং শাস্তিও পেয়েছে। ইমন ভুল করেছে নাকি আমাদের এই ফয়সাল ভুল করেছে এই প্রসঙ্গে আমরা যেতে চাই না, ভুল দুজনেই করেছে, শাস্তিটা হয়তো কেউ বেশি পেয়েছে কিংবা কেউ কম পেয়েছে, কিন্তু যে শাস্তিও পেয়েছে এই ১৯ বছরের জীবনে সেই শাস্তি ওকে সারাটা জীবন বয়ে বেড়াতে হবে, আমাদের সামাজিকতা সেটাই বলে। এই জন্য গুণীজনরা সবসময় একটা কথা বলতেন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
পাঁচ মিনিটের বিরতির শব্দ শুনলাম আমরা, এই মুহূর্তে পাঁচ মিনিটের জন্য বিরতি এবং শেষবারের মতো আরো একবার ফিরে আসা রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতার সঙ্গে থাকুন, কারণ শেষটা সত্যি সত্যিই অনেক বেশি হৃদয় বিদারক। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2 ফিরে আসলাম আরো একবার রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে, সঙ্গে আছি আমি আর জে কিবিয়া এবং আজকে সঙ্গে আছে ফয়সাল তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে। ফয়সালের সাথে যোগাযোগ করতে যারা চান সরাসরি চলে আসতে পারেন আমার পেজে, ফয়সাল আপনাদের কথার রিপ্লাই দেবে। আমার পেজটির ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফয়সাল আপনার এই ঘটনাটা ঘটেছে কবে?
সারাদিন
একটা মেয়ে যেমন করে এমন সারাটা দিন বাসায় বসে থাকি, মানে যে খাওয়া দাওয়া করছি শুয়ে আসি ঘরের মধ্যে, মানে ঘর থেকে বাইরে না।
আপনার মাথার চুল এখন ছোট ছোট, এটা কি ওরা নিজের হাতে কেটে দিয়েছে?
ওরা নিজের হাতেই কাটছে, কিন্তু যেভাবে কাটছে সেভাবে তো রাখা নাই। আমার ষোলো মাসের একটা চুল ছিল, ষোলো মাস পর্যন্ত রাখছি, আমার দুটোকে পর্যন্ত পড়ছে। আমার যার সাথে এখন নিয়ে আছে আর কি ফ্রেন্ড, ও অনেক পছন্দ করতো, সেই চুলটা আমি রাখা দিয়েছি আমার ডায়েরিতে।
ওকে, আপনাকে ছাড়ালো কে? আপনাকে যখন মারছিল ওদের, ওরা কি বলছিল আপনাকে? পুলিশে দিয়ে দিবে?
না, পুলিশে দিয়ে দিব। তখন তো বলছে যে একবারেরই কাজ, এই বাড়িতে মানে রক্তের মধ্যে কামড় দিছে সবাই বলতেছে। তখন তো মানে এমন ভাবে মারতেছে যে 47টা বাড়ি তো আর একবারে দেয় নেই, বাড়ি দিয়ে দিয়ে থামতেছে ওরা। আর বলতেছে যে কেন কি বিক্রি করে দিবি না এমন করে, আমার তো একই কথা ওই যে আমার কি খাওয়াইছে। পরবর্তীতে আমি মানে আমার ব্যথাও হয় নাই, ব্যথাও পাইতেছি না আমি এমন। পরে আমার ডাক্তার আনছে বলছে যে কি ওষুধ লাগবে, আমি লাগবো না আমার কিছু হয় নাই এমন বলতেছি। তো আমার বলছে এগুলো আমি স্বীকার বড় হয়েছি প্রায় বলতে গেলে, ভাবির সাথে শুয়ে থাকতাম, ভাবির সাথেই করতাম, ফাইলিম টেসলিম করতাম। কিন্তু এই রহমান
ভাবি কি বলছিল আপনাকে যখন আপনাকে মারা হচ্ছে?
ভাবি তো তখন কি করবো, ছেলে চুরি হয়ে গেছে, ভাবি তখন বড় ভাবি তখন ও কাঁদতেছে আমাকে মারতেছে। তখন তো আমি ঘাপ জিনিসের দিকে দিছি। পরবর্তীতে বলছে প্রায় এখানে 200-250 মতো মানুষ আসছে, আমি একজনকে মনে ফলো করি, আমি নিচের দিকে তাকিয়ে আসলাম। তখন একটা চোর তো মঞ্চে আসলে আর কি আছে। তখন আমাকে এগুলা বলে, তখন ই বলছে যে যদি চুল ছোট ছোট করতে আর আমাকে 50,000 টাকা জরিমানা করে, আর ওকে 30,000 টাকা জরিমানা করে।
আপনাকে 50,000 টাকা জরিমানা করে?
হ্যাঁ, আর স্টাম্প নিছে এখানে, সাইন দিছে। পরে আমি সাইন দিছি, বলছে যে পড়ালেখা তো করস, তো এইগুলো করস কেলে। পরে ইমনও সাইন দিছে, বলছে যদি গ্রামে যদি আর কোন চুরি টুরি হয়
তাহলে তো আপনাদেরকে ধরবে,
আমাদেরকে আগে ধরবে, আগে আমাদের মা বাবাকে নিবে, তারপর যদি না আমাদেরকে করবে। তারপর আম্মু বলে যে ওকে মানে আম্মু তো পুরা বিয়ে হয়ে গেছিল কারণ আমাদেরকে কোনোদিন মারে নাই। তখন বলতেছে এগুলো করার পর আম্মু মানে 5,000 টাকা অ্যাডভান্স দিছে। তারপর আমার বড় আব্বু দিছে, আমার আম্মু দেন, আম্মুর কাছে ছিল না, ঢাকার থেকে আসছে তারা ওরা, আমার বড় আব্বু দিছে। পর আমাকে ওষুধ টুষুধ সবকিছু খাওয়ায়। তো তখন এগুলো করার পর আমি ঘরে যাই, মানে গোসলখানায় যাই, গোসলখানায় গিয়ে পানি মানে স্পিডে ছাইরা আমি হাওয়া হাওয়া করে অনেকক্ষণ কাঁদি। কাঁদার পর মানে পর আম্মু বলতেছে যে বাইরে বাইরে, আম্মু আমাকে ধরছে, আমি আম্মুকে ঝাড়ি দিয়ে ফেলাই দিছি। তখন আমি আমাকে ছুটি দিতেছি না, তখন বলতেছি এই জীবন রাইখা লাগবে। তখন আমাকে সে মানে সামনে কিছুই ছিল না, মনে হয় কিছু একটা থাকলে আমি মারা যেতাম, কারণ এমন জীবন নিয়ে বাঁচার মতো আর কি। এরপর তখন তো আমার চুল কাটা কাটা প্রায় এই মাসখান বরাবর দিয়ে কাটছে, চুল রাখার মতো না। তো এবার আমি কি করছি, চুলের মধ্যে আমরা বলতেছি কান্দাসে, সাম বলতেছি ওনা দাও, গামছা দাও। পরে দিছে, যা বলতেছি দিছে, দিয়ে মাথার মধ্যে বাইন্দা আমি আসছি। পরে গেঞ্জি খুলি না আমি, মানে শার্ট থেকে কিছু খুলি না, আমি তো জানি এগুলো সবকিছু ফাটায় লেছে মেয়েরা। তখন আমি আর এমন করি না, তখন আম্মু কান্দতেছে, কান্দে আমার বলতেছে আম্মু আমার পায়ে ধরে গেছে, তোর কাছে মাপ চাই, তুই আমার এটুকু করতে দে। তখন আমি মানে আমার মন এমন পাথর হয়ে গেছে, আমি আর কি কিছুই করতেছি না। তখন সবকিছু আমার ছোট বোন এসে বলে, ভাই ভাই যা হয়েছে বাধ্য, আমরা কিছুই করি না। আমার ছোট বোনটা আমার লেগে অনেক কান্না করে, মানে আম্মু বলে যে আমার ছোট বোনের কান্দার লাগে নাকি অনেক জনে কানছি, কিন্তু মন সে তাদের কারো মন করলো না। বলবে কেমনি যে 18 বছর একটা ছেলে চুরি করে নিয়ে এমন করার মতো কত বড় একটা ব্যাপার। তো এমন করে চলে, আমি এখন সারাদিন ঘরে বসে থাকি।
আপনার সাথে যে ব্যবহারটা করা হয়েছে সেটা নিয়ে আমি একটু পরে কথা বলতে চাই, এবং তার আগে আপনি আমাকে বলেন, এই যে আপনার জীবনের এই যে উশৃঙ্খলতা, ছোটবেলা থেকে আপনি যে বর্ণনাটা দিলেন, আপনি যে ঘটনার শিকার হয়েছেন এবং যে ঘটনা আপনার দ্বারা ঘটেছে, সমাজের লাখে একজনের সাথেও তো ধরনের ঘটনা ঘটে না বা ঘটায় না, আপনি কি মনে করেন আপনি যে কাজটা করলেন, ভুলে করেন বা জ্ঞানত করেন, যাই করেন না কেন, এটা তো রাতারাতি হয়নি, সেটার জন্য আপনার একেবারে ছোটবেলা থেকে বেড়ে ওঠা উশৃঙ্খল জীবনযাপন, হ্যাঁ সেটাই তো দায়ী, আপনি কি মনে করেন?
আমার বড় ভাই আমাকে মানে খুব শাসন করতো, মানে যখন আমি ভাইয়া বিদেশ চলে যাইব তখন আমি খালি বলতাম যে বিদেশ যায় না কি লেগে, আমার স্বাধীনতাই দেয় না, বিদেশ যায় না কি লেগে, বিদেশ যায় না কি লেগে। তখন বিদেশ গেছে আমি তো পুরা স্বাধীনতা, এখন সবকিছু তো আমার দিয়ে, আমি এখন যদি গিয়ে মন চাইদিকে যেতে পারি। আব্বু যা বলো আব্বুর তো মানে নেই, আব্বু আজকে এটা বলতেছে যে আব্বু আমি বোর্ডিং আছি, তোমার সাথে একটু পরে কথা বলতেছি। তো আব্বু ফোন দিয়েছে বিদেশ থেকে, আমি বোর্ডিং আছি, ভাবছে যে বোর্ডিং, আম্মুরও তো কোনো রকমের মানায় ফেলি, মানে আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসে আর আব্বু আমাকে অনেক বিশ্বাস করে। যেদিন রাতে কাহিনীটা করবো সেদিন আব্বু আমাকে ফোন দেয়া, প্রায় 2 ঘন্টার মতো আমার সাথে কথা বলে আর কান্না করে, বলে যে তোর আমি অনেক বিশ্বাস করি, আশা আছে তুই আমার এই বিশ্বাসটাই করবি, কেন জানি আমার তাজকে খারাপ লাগতেছে তাই তোর সাথে কথা বলতেছি। আর আমি তো চাই খালি যে টাইম যেতে, কখন রাত হবে আর কখন যাবো ওকে আনতে। এই আব্বু তখন আমার সাথে এমন করে কথা বলে, তারপর আমি কারোর সাথেই করি না।
আপনার কেন মনে হয় যে এই ধরনের ঘটনা আপনার দ্বারা কেন ঘটলো, কেন মনে হয়? সবকিছু মিলিয়ে যদি বলেন।
সবকিছু মিলিয়ে যে আমি মোটরসাইকেল কিনছি, মোটরসাইকেল নেই, যে বাইক আছে বলছে যে আমি বিদেশ গিয়ে তোকে টাকা দিয়ে দেবো তুই কিনতে পারবি। দ্বিতীয়ত যে ওর সাথে আমার ই ছিল, একটা হিট ছিল, ওর হিটটা আমি পূরণ করবো।
আপনার আপনি তখন কোন ক্লাসে পড়েন যখন এই ঘটনাটা ঘটেছে? আপনি এখন কোন ক্লাসে পড়েন? এসএসসি
পরীক্ষার্থী।
আচ্ছা, আপনি আমাকে বলেন তো আপনার সময়ে সাধারণত ছেলে মেয়েরা কি করে, লেখাপড়া করে?
লেখাপড়া করে,
তাদের একটাই মাত্র টার্গেট থাকে এসএসসিতে ভালো রেজাল্ট করা। বাংলাদেশে প্রতি বছর অসংখ্য এ প্লাস পায়, হ্যাঁ গোল্ডেন এ প্লাস পায়। আপনার কখনো মনে হতো যে এদের মধ্যে আপনি একজন হবেন?
আমি ভালোভাবে প্রিপারেশন নিছিলাম এবার, যে আমি কারণ এটা থাকতো তো আমি কিছু শুনতে পারিনি, 75 পাইছিলাম। আমার ইচ্ছা ছিল আমি এবারে প্লাস পাম, এই প্লাস নিয়ে যেভাবেই হোক ভালোভাবে প্রিপারেশন নিয়েছিলাম, সবকিছু টেস্টে ভালো করছি, টেস্ট পরীক্ষা ছিল টেস্টও ভালো করছি, আমি এসেছি তে প্লাস পেয়ে। আমি রাজনীতিতে যেহেতু ঢুকছি আমি পুলিশ লাইনে চলে যান, আমার একটা ই ছিল যে পুলিশ হবো।
আপনি এখনো পলিটিক্স এর সাথে আছেন?
না আমি এখন
কিছু। আপনার কাছে কখনো মনে হয়েছে যে ক্লাস 10 বা এসএসসি তে পড়ুয়া একটা স্টুডেন্ট রাজনীতির সঙ্গে জড়ানো এটা ভালো কোনো লক্ষণ না?
আপনি যে দলই করেন লক্ষণ না, ওই যে আমি বলছিলাম আমি করতাম আমার ভাই করতো, এখন যদি না যাই তাহলে তো আমাদেরকে ধরে নেবে। আর আমাদের এখানে এমন হার্ড হয়েছে যে যদি একটা কর্মীকে ধরা দেয় তাকে আজীবন মেয়াদি জেলে নিবে, আর যে ধরা দিবে তাকে 3 লাখ টাকা পুরস্কার দেবে।
এই জন্য বাধ্য আপনি?
আর ভাই তো চলেই গেছে।
রাজনৈতিক দল নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে এবং রাজনৈতিক দলের নাম এসছে, আমি এগুলো মেনশন করতে চাই না, এগুলো মিউট করে দেওয়া হয়েছে। শুধু একটা জিনিস ওকে একটু একটু বলার জন্য আমরা এই পার্টটুকু আপনাদের সামনে প্রচার করছি। ও একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিল এবং সেটা মাদ্রাসাতে পড়ার সুবাদে সে ওই রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়। পরবর্তীতে এটা ওর কাছে মনে হয়েছে সামহাও যে এই রাজনৈতিক দলের সঙ্গে থাকলে ওর জন্য ওর এলাকায় থাকা খুব মুশকিল হবে, পরবর্তীতে যে রাজনীতি করলে ওর জন্য থাকা বেটার হবে, ও সেটা রাজনৈতিক দলে গিয়েছে। যাই হোক, আমি আমি জানি না আমি আপনাকে কি বলবো, শুধু আমার একটা কথাই বলার আছে যে আপনি যতটুকু মানে অপ্রাপ্ত বয়সকে যে পরিমাণ ইচ্ছে পাকা হয়েছেন অকাল পক্ষ, সেটাই আপনার আজকের এই পরিণতির জন্য দায়ী, এটা আপনি স্বীকার করেন?
জি আমি এটা স্বীকার করি।
আপনার যদি প্রপার শাসন করার মতো মানুষ থাকতো, হ্যাঁ তো আপনি শাসন হয়তো মানেন না, কিন্তু ভয় পাওয়ার মতো যদি দু একজন মানুষ
পেতাম, ভাই তো বাইরে চলে যায়।
রাইট, আপনার ভাই চলে যাওয়ার পরে ঘটনাগুলো ঘটেছে?
জি,
তা পর্যন্ত ঘটেনি। আপনার মা, মা তো মাই, মা তো আরো অত সারাদিন রাত 24 ঘন্টা লেগে থাকবে না। আপনার জীবনে কোনো আইডল ছিল? আপনি ক্লাস টেনে পড়েন, আইডল বলতে আমি যেটা বোঝাই যে এইরকম একটা মানুষের মতো মানুষ হব, যে মানুষটা সমাজে অনেক অনেক শ্রদ্ধার, অনেক ভালো।
আমি আম্মুকে সবসময় একটা কথা বলতাম যে তোমার ছেলে দেখবে একদিন এমন কাজ করবে সেটা তুমি গর্ব করতে পারবে শেষ পর্যন্ত।
কিন্তু সেটা আপনি কি জানতেন যে আপনি কার মতো হতে চান, কি করতে চান, সেটা আপনি জানতেন? কি জানতেন?
আমাদের এখানে মানে রাজনীতিতে যেহেতু গেছি, রাজনীতিটাকে আমাদের এদিকে বেশি
না, রাজনীতি আপনার জন্য একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না এসএসসি পড়ুয়ার সময় বা আপনি ক্লাস টেনে
তখন। তো
রাজনীতি আপনি বুঝিনি না, রাজনীতি আপনি সে সময় রাজনীতি কেন করবেন?
না তখন তো আমার একটা ই ছিল যে আমি এসএসসির পর আমি একটা পুলিশ হব, পুলিশে যাব।
পুলিশ হওয়ার জন্য রাজনীতি করার দরকার নাই তো?
আর
সরকারি কর্মকর্তা হওয়ার জন্য আপনার রাজনীতি করার দরকার
নাই? আমাদের এখানে
এই যে আপনি যে মিসকনসেপশন নিয়ে বড় হচ্ছেন না, এগুলো আপনার নিজের কনসেপশন, এগুলো আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে কখনো শুনেছেন, কখনো কাউকে দেখেছেন, হয়তো বা কেউ একজন হয়তো আপনাকে ডিমোটিভেট করেছে। আলটিমেটলি এটা রাস্তা না, আপনাকে যদি গাইড করার মতো কেউ থাকতো, আপনাকে যদি বলতো যে প্রপারলি এটা করা যায় এবং আপনার সামনে যদি শ্রদ্ধেয় স্মরণীয় বরণীয় কোনো মডেল থাকতো, আইডল থাকতো, তাহলে আজকে আপনি এই জায়গাটায় আসতেন না। এবং আপনি ভিকটিম হওয়ার পরে আপনি আপনি যে অপরাধ করেছেন সে অপরাধের তুলনায় আপনি অনেক বেশি সাজা পেয়ে গেছেন। হ্যাঁ, আপনি ভুলে করেন আর না ভুলে করেন, ওই ছেলেটাকে নিয়ে আপনি কিছুই করতে পারতেন না, তাকে আপনি ঠিকই মায়ের কোলে ফিরাই দিতেন আপনার কথা যদি আমরা বিশ্বাস করি। কিন্তু আপনাকে সমাজ যেভাবে এখন থেকে চিনছে, আপনার এলাকার লোকজন আপনাকে যেভাবে চিনছে, সেই জায়গাটায় আপনি অনেক বড় শাস্তি পেয়ে গেছেন। আপনি আপনার সারা জীবনের জন্য চ্যালেঞ্জ হবে যে এই জায়গাটিকে, যে আপনাকে সবাই যেভাবে মোড়ক দিয়েছে, চোরের মোড়ক যেটাকে বলতে পারি আমরা, যে চোর বলে চিনছে, অনেক ভালো কাজ করে আপনার নিজের এলাকার মানুষের জন্য, হয়তো তারা ভুল বুঝেছে আপনার জায়গাটা থেকে, যাই হোক না কেন এই এলাকার মানুষের জন্য অনেক ভালো কিছু কাজ করে তাদের কাছে শ্রদ্ধার পাত্র হওয়া, এটা আপনার সারা জীবনের জন্য চ্যালেঞ্জ। আর এখানে যারা আজকে ওই এলাকার, বিশেষ করে কুমিল্লার এলাকার নাম আমরা নেইনি, এখানে যারা শুনছেন এই এবিসি রেডিও আমার যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ওর বয়স হচ্ছে 19 বছর। এবং আমরা সমাজ যাদেরকে ঘৃণা করি, যাদেরকে এই তকমাগুলো দিই, চোরের তকমা বলি বা ডাকাত বলি, অপরাধ বলি বা যাই বলি না কেন, এটা যদি আমরা কন্টিনিউয়াসলি এই জিনিসটা করতে থাকি, হ্যাঁ কন্টিনিউয়াসলি যদি ওদেরকে আমরা খারাপ চোখে দেখতে থাকি, তাহলে এটা কিন্তু আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্যই কিন্তু খারাপ। কারণ এদেরকে ভালো হওয়ার সুযোগ দেওয়া উচিত, এদেরকে ভালোভাবে ট্রিট করা উচিত, নইলে এই মানুষগুলো কিন্তু আমাদেরই ক্ষতি করবে, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, সবসময় একটা কথা বলি, কোনো মানুষ চেচে অপরাধী হয় না, কোনো মানুষ ইচ্ছা করে কখনো খারাপ কাজ করে না, সেটার পেছনে অনেক শক্তিশালী একটা ব্যাকগ্রাউন্ড থাকে। যে সাজাটা আপনারা ওকে দিয়েছেন, যেভাবে দিয়েছেন, সেটা প্রথমত অন্যায়, কারণ এটার জন্য আইন আছে এবং আইনের কাছে সোপর্দ করাটাই উচিত ছিল। সেটার জন্য পুলিশ আছে, সেটার জন্য আদালত আছে, সেটা একটা প্রপার ট্রিটমেন্ট হতে পারত। কিন্তু গ্রাম্যভাবে যে কাজটা করা হলো ওর প্রতি, আল্লাহ না করুক ওর যদি একটা বড় ক্ষতি হয়ে যেত, তাহলে সবাই কিন্তু অ্যাকিউজ হতো। সেই জায়গাটা থেকে প্লিজ দয়া করে এমন কোনো কাজ করবেন না। আর ওর বয়স মাত্র 18 বছর এসএসসি পরীক্ষার্থী। ওকে যদি সামাজিকভাবে এখনই আমরা এভাবে বয়কট করি তাহলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? সুতরাং আমরা যেন কেউ কখনো মানে এমন ভাবে কোনো আচরণ না করি, সবসময় একটা কথা বলার আছে, পাপকে ঘৃণা করুন পাপীকে নয়। আমরা এ পর্যায়ে আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর নাজুল ইসলাম, এতক্ষণ তো ছিলেন আমাদের সঙ্গে, খুবই সেন্সিটিভ একটা স্টোরি এবং জিবিএসবিতে চোখে পানি এসে গেছে আমার, আমি আমি বলতে চাই আমার নিজেরও পানি এসে গেছে। কি বলার আছে আপনার, আপনি আপনি কি বলতে চান পুরো বিষয়টাকে নিয়ে?
যা বলবো সত্য বলবো অনুষ্ঠানের শ্রোতাদেরকে সবিস্তার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে যে অতিথি ফয়সাল, আমাদের বুঝতে হবে যে ছোটখাটো অপরাধী আর মাহাতকন অপরাধীর মধ্যে খুব বড় পার্থক্য নেই। এটা হচ্ছে যে অনেকটা পরিবেশ, সংঘ, বিভিন্ন সুযোগ এবং অন্যান্য আরো আনুষঙ্গিক ব্যাপার থাকে, কিন্তু দণ্ডটা একই। দণ্ডটা হচ্ছে এই যে তারা ছোটকাল থেকেই তা শুরু করে। যারা খারাপ হবে তাদের প্রকৃতি ছোট থেকে নষ্ট হয়ে যায়, তাদের এদের ধরনের বলে কন্ট্রাক্ট ডিসঅর্ডার অথবা আচরণগত সমস্যা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে তার ভিতরে যে ক্রিমিনালিটি লক্ষণ, অপরাধ প্রবণতার লক্ষণ ছিল, সে ছোট বয়সেই শত্রুতার জ্যাজ ধরে সে একটা ছোট বাচ্চাকে কিডনি করে ফেলেছে। এটা একটা মারাত্মক ধরনের অপরাধ শুধু নয়, সে চিন্তা করাও মানে ভয়াবহ যে এই অবস্থায় সে মানে এত ছোট বয়সেও সে এত বড় ধরনের অপরাধে নিয়ে যেতে পারে। অর্থাৎ অপরাধের একটা জাত প্রবণতা আছে, সেটাও কিন্তু ফয়সালের ভিতরে ছিল। এখন অপরাধী যারা হয়, আমি প্রত্যেক অনুষ্ঠানে পরে বলে দিই যে তারা আপনারা সবধান অপরাধী করে, ফয়সালের ক্ষেত্রে তাই দেখা যায়। ওই যে অপরাধীরা যারা হচ্ছে এদেরকে কিন্তু মোটামুটি তাদের ভূমিকা যাই থাকুক না কেন, রাষ্ট্রের এবং আইন প্রশাসনের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এদেরকে ধরতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে উপযুক্ত সাহায্য করতে হবে। আর যদি অল্প বয়সে ধরা পড়ে, যেমন জুবেনাইল ডেলিনকুয়েন্সি যেটাকে আমরা বলি, কিশোর অপরাধীদের হয়ে থাকে, তখন তাদেরকে সংশোধনা কারাগার, বাংলাদেশে সংশোধনা কারাগার সম্পর্কে বলতে হয় সেটাই আর একটা মৃত্যুর কারাগার, সেখানে কোনো সংশোধনের কোনো সুযোগ নেই। বিদেশে কিন্তু সংশোধন কারাগার আছে যেখানে কিশোর কিশোরী অপরাধীদেরকে সেখানে ভর্তি করে সাইকোলজিক্যাল বিভিন্ন ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে আবার পুনর্বাসন করা হয়। তার ধরনের প্রতিষ্ঠান আমাদের দেশে গড়ে উঠতে হবে এবং আইনকে ভালোভাবে মানে সফলভাবে আইন প্রয়োগ করে এদেরকে শাস্তি প্রয়োগের ব্যবস্থা করতে হবে, তাহলে দেশে অপরাধের সংখ্যা অনেক কমে আসবে।
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা শেষ করতে চাই জেবিএসবি ফয়সাল, আপনার
আপনার মধ্যে শেষে কিছু বলার আছে, বিশেষ করে আপনার ওই পরিবারটাকে, যে পরিবারের সাথে আপনি এই ধরনের খারাপ আচরণ করেছিলেন, বলুন।
ওই পরিবারে আমি আমার মানে রহমান ভাই আমাকে খুব ভালোবাসত, গোপন গোপন আমার কাছে টাকাও দিত আমাকে।
যার সন্তান আপনি চুরি করেছিলেন
তার মানে ছোট ভাই,
তার আপন ছোট ভাই,
আপন বড় ভাই, ছোট ভাইকে ছেলেকে চুরি করছে আর কি। তো ইমান ভাইয়ের সাথে আমার যাই হয়েছে, আমি এখানে এসে আমি ইমান ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি যে ভাই যাই হয়েছে আমাকে মাফ করে দেন, কারণ আপনার কাছেই আমি ক্ষমা, আপনি ক্ষমা না করে দিলে আমি পৃথিবীর কারো কাছে ক্ষমা পাইতাম না। এটা সজ্ঞানে চাইছি আর যেমনি চাইছি ভাই, আপনি আমার ক্ষমা করে দিয়েন, যদি আপনি ক্ষমা না করেন আমি কারো কাছে ক্ষমা পাইতাম না। একটা রাগের মাথায় হোক আর পোলা বাইনের কথাই হোক, আপনার ছেলের আমি চুরি করছি, গ্রামে আজকে মুখ দিতে পারতেছি না আপনার কারণে, যেভাবেই বাচ্চা থাকি আপনি আমার ক্ষমা করে দিয়েন ভাই। জানি আপনার মাথা অনেক গরম আপনার, কারণ আপনার ছেলের আমি চুরি করছি, আপনার একটা ইয়া থাকতেই পারে, খেপ থাকতেই পারে, তাই ছোলে যদি চুরি করে যদি শিকার যায় পরে যদি ক্ষমা চায় ভাই, বড়রা যদি ক্ষমা না করে ছোটরা কার কাছে যাইব, আপনি আমার ক্ষমা করে দিয়ে।
এই কান্না যেন একদিন হাসি হয়ে আসে, ভালো অর্থে যেন সমাজের মানুষের জন্য কাজ করতে পারে, ওকে যেন আমরা সবাই সুযোগটা দিই, কোন অপরাধের জায়গায় যেন কোনো মানুষটাকে থেমে না রাখি। প্রত্যেকটা মানুষই অনেক সম্ভাবনাময় এবং ওকে যেন সবাই আমরা ভালোভাবে বাঁচার একটা সুযোগ করে দিই, কারণ বারবারই বলছি যে অপরাধী তাকে যদি সারা জীবনের জন্য আপনি অপরাধ হিসেবে ট্রিট করেন সে কিন্তু আপনার ক্ষতি করবেই, কারণ তাকে ভালো হওয়ার সুযোগ দিতে হবে, এই অর্থে আমার আপনার ভালো থাকতে হবে। আর যে অপরাধী তাকে যদি কন্টিনিউয়াসলি আমি অপরাধী হিসেবে ট্রিট করি, তাহলে ওই মানুষটা আমার কন্টিনিউয়াসলি ক্ষতি করার চেষ্টা করবে। এমন কাজটা যেন না করি। বারবার সুযোগ দিতে হবে, বারবার সুযোগ দিতে হবে। প্রত্যেকটি মানুষই মনুষ্যত্ব নিয়ে জন্মায় রে ভাই, এবং তার মনুষ্যত্বকে জাগিয়ে দিলেই ওই মানুষটার দ্বারা অসম্ভব ভালো কিছু করা সম্ভব।
সেই সম্ভাবনার কথা বলি আমরা, সেই সম্ভাবনার কথা বলে যাহা বলিব সত্য বলিব। আজকের অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি প্রিয় শ্রোতা। আগামী রবিবার ঠিক রাত ১২টায় আরো একবার কোন একজন বন্ধু এই বিবেকের আসনটিতে বসবেন, এবং তিনি সমস্ত কিছু ত্যাগ করে, কোনো কিছু পাওয়ার আশা না করে আপনার বিবেকটিকে জাগানোর জন্য বসবেন। ভালো থাকুন, শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। ৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। FM 89.2